standing for. ঘড়িতে সময় রাত 11:07 শুনছেন সব সময় ভিডিও ফুটেজ এর ফ্যামিলি রাস্তার আছে সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটেজ ফ্যামে। আজকে আমাদের স্পেশাল একজন গেস্ট আছেন, সেটা হচ্ছে আহমেদ বাবু। আপনারা সবাই জানেন গত মানে আমি জানিয়েছি আগে, এবং আপনারা ছবি তো দেখতে পাচ্ছেন যারা ফেসবুক পেজ অলরেডি ভিজিট করেছেন। আর এছাড়াও আমাদের আরো দুজন অতিথি আসছেন এবং তারা একটি বাড়ির ঘটনা বলবেন। আমরা সাধারণত বাড়িতেই বাস করি এবং সেই বাড়ি নিয়ে যখন আমাদের বিভিন্ন ধরনের মানে প্যারানর্মাল ঘটনা ঘটে তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ আমরা বাসাটাকে সবচেয়ে বেশি সিকিউর মনে করি। আমরা মনে করি যে এইটা আমাদের শেল্টার এবং এইখানে আমরা সবচাইতে বেশি সেফ অ্যান্ড সিকিউর, কিন্তু সেই জায়গাটা নিয়ে যখন আমাদের প্রবলেম শুরু হয় তখন লাইফটা হেল হয়ে যায়। সো সেই ব্যাপার নিয়েও আমরা শুনবো। এছাড়াও নানান ধরনের ঘটনা আছে। আপনারা যে গ্রামের ঘটনা শুনতে চান, গ্রামের ঘটনা আছে, হসপিটালের ঘটনা আমাদের কাছে আছে, যদি সময় পাই তাহলে শোনাবো। আমাদের কাছে বেশ কিছু অডিও ক্লিপ আছে যেগুলো আমরা ইনশাল্লাহ প্লে করবো যদি টাইম পাই। এছাড়াও আমাদের আরো গেস্ট রয়েছেন, তারাও তাদের ঘটনা শেয়ার করবেন। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি আপনারা ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেইল করতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, উইচ ইজ bhutfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনা। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/www.facebook.com/bhutfm.rasel। এই দুটো পেজে এসে আমাদের পোস্ট দেখতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমরা শুরুতেই একটা ঘটনায় যাব, যে ঘটনাটা ইমেইল এবং সেই ইমেইলটি আমি পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, সবার মতো আমিও বলবো যে আপনি কেমন আছেন। আমি জানি আপনি ভালো আছেন আর সব সময় ভালোর তলে। আমিও ভালো আছি। আমি জীবনের প্রথম ঘটনা লিখছি আর আশা করছি ভাল লাগলে পড়ে শোনাবেন। আমার নাম প্রসেনজিৎ পাল, বাসা সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা বন্ধু আছে, তার নাম রনি। ঘটনাটি ঘটে আসলে আমার বন্ধুর কাকার সাথে। তার বাসা আমাদের গ্রামের পাশের গ্রামে, মানে গয়নাকান্দি গ্রামে। আমার বন্ধুর কাকার নাম ছিল বাবলু। তিনি বিয়ে করেছিলেন 2003 সালে। বিয়ের ঠিক 1.5 বছরের মাথায় তার একটা মেয়ে হয়। তার মা আদর করে তার নাম রাখেন তাহেরা। ঘটনাটি ঘটেছিল আসলে 2011 সালের মাঝামাঝি সময়ে। একদিন দুপুরবেলা আমার বন্ধুর কাকা, গল্পে আমি তাকে তিনি বলে সম্বোধন করব, তো আমার কাকা তার বউ তার 7 বছরের মেয়ে তাহেরাকে নিয়ে ভাত খাচ্ছিলেন তিনি। ঠিক তখনই খবর আসে চাচার শ্বশুর মারা গেছেন। বাবলু কাকা খবর শুনে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তার শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5 কি 6 কিলোমিটার দূরে। তাই তিনি বউ আর মেয়েকে একটা ভ্যান গাড়িতে তুলে দিয়ে নিজের সাইকেলে করে যাচ্ছিলেন। গ্রামের কাঁচা রাস্তা, তার উপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় অনেক কাদা জমে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়ি পৌঁছান বাবলু কাকা। গোসল, তারপর জানাজা, শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে নিয়ে যাওয়া হয়। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সেও কবরে যাবে। মেয়ের কথা না করে দিয়ে তিনি বলেন, তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবে? তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবেই তো যাবেই। অনেক কান্নাকাটি করার পর বাবলু কাকা তাহেরাকে নিয়ে যেতে রাজি হয়। তবে তিনি বলেন যে সে যেন সবসময় তার মামার সাথেই থাকে। তাহেরা রাজি হয়। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির ভেতর গোরস্থান। গোরস্থানটির চারদিকে কোনো দেয়াল নেই, কোনো সীমানাও। গোরস্থানে এসে বাবলু কাকা তাহেরাকে ওর মায়ের কাছে রেখে বলেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, কোথাও যাবে না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরের কাছে চলে যান। কেমন করে লাশকে মাটি দিতে হয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে তাহে আসি দিকে এগিয়ে যায়। মারা কিছু না বলেই মাটি দেওয়া দেখবে বলে অপর পাশে দিয়ে কবরের পাশে যেই না গিয়ে উঁকি দিবে, ঠিক তখনই একটা পুরনো কবরের ভেতরে ভেঙে পড়ে যায় তাহেরা। তারপর চিৎকার শুরু করে দেয়। বাবলু কাকা তাড়াতাড়ি মেয়েকে ভাঙা কবর থেকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে আচ্ছা মতো গালি দেন যে কেন সে তার কথা শুনল না। তাহেরার গায়ে যেন কাদা মাটি লেগেছিল তা ধুয়ে দেন তাহেরার মা। যেহেতু মরা বাড়ি, শোকের ছায়া লেগে আছে, তাই আর ব্যাপারটাকে বেশি দূর বাড়ালেন না বাবলু কাকা। রাত প্রায় 8টা বাজে। খাওয়ার পর বাবলু কাকা তার বউকে বলেন, আমি তাহলে এখন বাড়ি যাই, কারণ গরু ছাগলগুলো আছে, আর তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে চলে যেও। কাকি তাকে চলে যেতে বলেন। ঠিক তখনই তাহেরা ওর বাবার সাথে যাবে বলে বাদশাহে। সবাই বলে, তুমি মায়ের সাথে থাকো, কালকে সকালে যেও, কিন্তু কে শোনে কার কথা, সে যাবে তো যাবেই। অবশেষে তার মেয়েকে সাথে নিয়ে যেতে রাজি হন তিনি। মেয়েকে সাইকেলের পেছনে নিয়ে কাকা রওনা হন। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাটি কাদা ভরা। বাবলু কাকা আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনেই একটা বড় মেহুনি কেরবনি গাছের গাছ পড়ে এবং এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে। মেহুনি গাছের বাগানের কাছে আসতেই হঠাৎ সাইকেলের চেন পড়ে যায়। বাবলু কাকা সাইকেল থেকে নেমে চেনটি তোলার সময় লক্ষ্য করেন তার পাশ দিয়ে কালো একটা বিড়াল চলে গেল। রমিজ মিয়া বিষয়টা আঙুলে না নিয়ে আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগুনি গাছের বাগানটার মাঝে আসতেই আবার সাইকেলের চেন পড়ে যায়। রমিজ মিয়া আবার সাইকেল থেকে নেমে চেনটা তোলার সময় লক্ষ্য করেন সেই কালো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে গেল। এবার একটু ঘাবড়ে যান রমিজ মিয়া। তিনি বুঝে যান যে এটা স্বাভাবিক কিছু না। চেনটা ঠিক করে সাইকেলটা উঠবেন। ঠিক তখনই আবারও লক্ষ্য করেন প্রচণ্ড জোরে হাওয়া বইছে মেহগুনি গাছের বাগানে, যেন সামনে এগোতেই পারছেন না। মেয়েকে এক হাতে ধরে কোন রকমে সাইকেলটা ঠেলতে ঠেলতে বাগানের শেষে প্রান্তে আসতেই একটা মেহগুনি গাছের ডালের ওপর চোখ পড়ে তার। তিনি দেখেন সাদা কাফন পরা একটা মানুষ তার অবয়ব সেখানে বসে আছে। তবে অবয়বটার মাথা নেই, ভয়ে কলিজা শুকিয়ে আসে তার। তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে তো প্রচণ্ড রকমের ভয় পাবে। তাই তিনি মেয়েকে সাইকেলের পেছনের থেকে সামনে এনে কোলের ভেতর শক্ত করে জড়িয়ে ধরেন। মা, তুমি চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। এটা বলে রাখা ভালো যে তিনি অনেক সাহসী। তারপর বাবলু কাকা কোন রকমের সাইকেলটা ঠেলতে ঠেলতে রাস্তা দিয়ে দৌড়তে থাকেন। মেহগনি বাগানটা পেরোতেই এখন খোলা মাঠের ভেতর দিয়ে রাস্তা। বাবলু কাকা সাইকেল নিয়ে মেয়েকে চাপড়ে ধরে দৌড়াচ্ছেন। ঠিক তখনই দেখতে পান সামনেই পুরো রাস্তা জুড়ে সাদা কাফন পরা একটা লাশ শুয়ে আছে। এটা দেখে অনেক ভয় পেয়ে যান তিনি। তবে তাকে ভয় পেলে চলবে না, তাকে যেভাবেই হোক বাসায় পৌঁছাতে হবে। বাবলু কাকা আবারও মেয়েকে বলেন, মা, আমি না বলা পর্যন্ত কিন্তু তুমি চোখ খুলবে না। এরপর বাবলু কাকা লক্ষ্য করেন লাশটার পাশ দিয়ে সামান্য একটু জায়গা আছে যেখান দিয়ে সাইকেল চালিয়ে কোন রকমে যাওয়া যাবে। রমিজ মিয়া সাইকেলে উঠে সেই লাশটার পাশ দিয়ে দ্রুত গতিতে সাইকেল নিয়ে পাশ কাটাতেই প্রচণ্ড পচা পচা গন্ধ পান। মেয়েটাও তার গন্ধ পেয়ে বলে, বাবা, এটা কিসের গন্ধ? রমিজ মিয়া বলেন, ও কিছু না মা, তুমি চোখ বুজে থাকো। বাবলু কাকা আর একটু সামনে যেতে পেছন থেকে তার বউয়ের গলার ডাক শুনতে পান। ডাক শুনেই তার মেয়ে বলে, বাবা, মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো না। বাবলু কাকা আবারও মেয়েকে বলেন, নিয়ে যাচ্ছি, তবে তুমি কিন্তু চোখ খুলবে না, হ্যাঁ, আমি না বলা অবধি। এভাবে জোরে জোরে সাইকেল চালিয়ে রমিজ মিয়া তার গ্রামের রাস্তায় চলে আসেন। সেখান দিয়ে যেতে দেখেন পাশের বাঁশ বাগানের ভেতর থেকে সেই মাথা কাটা লাশটা হাতের ইশারায় ডাকছে। বাবলু কাকা আরো জোরে জোরে সাইকেল চালাতে চালাতে তার বাড়ির কিছুটা কাছে আসতেই একটা লোককে দেখতে পান। তাকে দেখতেই প্রাণটা ফিরে পান রমিজ মিয়া। তাড়াতাড়ি লোকটার কাছে যান এবং তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বলেন। পথে লোকটাকে বাবলু কাকা ঘটনাটা বললে লোকটা তাকে বলে, আমি তো মাঝে মাঝে অনেক রাতে এই পথ দিয়ে যাই, তবে কোনোদিন কিছু দেখিনি। হয়তো লাশ কবর দিয়ে এসেছেন তাই এমন হয়েছে। একথা বলেই বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে লোকটা চলে যায়। ঘরে ঢুকে বাবলু কাকা লক্ষ্য করেন তার মেয়ের গা দিয়ে কেমন পচা গন্ধ বের হচ্ছে। তিনি ভাবেন হয়তো কবরের ভেতর পড়ে যাওয়ার কারণে এমন হয়েছে। বাবলু কাকা তার মেয়েকে বলেন জামা কাপড় খুলতে, কারণ তাকে গোসল করতে হবে। বাবার কথা মতো তাহেরা জামা খুলতেই মেঝেতে একটা ছোট্ট হাড়ের টুকরো পড়ে যায়। হাড়ের টুকরোটা দেখে সেটা হাতে নিয়ে বাবলু কাকা বলেন, মা তুমি এটা কোথায় পেলে? তাহেরা বলে, সে যখন কবরের ভেতর পড়ে গিয়েছিল তখন তার গায়ের উপর এটা পড়েছিল, আর তখনই সে এটা পকেটে রেখেছিল পরে এটা দিয়ে খেলা করবে বলে। মেয়ের কথা শুনে রুমিজ মিয়া প্রচন্ড রেগে মেয়েকে অনেক বকাঝোকা করেন আর তাড়াতাড়ি পাশের বাড়ির হুজুরের কাছে নিয়ে যান। হুজুর সব শুনে বাবলু কাকা তাকে হাড়টি নিয়ে একটা গ্লাসে পানি পড়া দেন আর বলেন, এটা একটা আঙুলের হাড়, আর এই হাড়টি তোমার মেয়ের সাথে আনার কারণেই পথে তোমাদের সাথে এমনটা হয়েছে। আর তুমি যদি পথে সেই সময় তোমার মেয়েকে চোখ বন্ধ করে না রাখতে বলতে, তবে তোমার মেয়ে সেটা দেখে প্রচন্ড ভয় পেত, এমনকি অনেক বড় ক্ষতিও হতে পারত। সব শুনে রমিজ মিয়া সেই পানি পড়া নিয়ে বাসায় চলে আসেন। তবে ঠিক সেদিন রাতেই রমিজ মিয়া স্বপ্ন দেখেন তার চাচা শ্বশুরের কবরের পাশের কবর, তার উপরে সেই কলা কাটা লাশটা তাকে বলছে, তোর অনেক সাহস, যে কারণে তোর মেয়েকে নিয়ে বেঁচে ফিরতে পারলি, না হলে তোর মেয়েকে আমি জ্যান্ত ফিরে পেতি না। আমি সেই রাতের পর থেকে বাবলু কাকাকে আর সেই ধরনের কোন স্বপ্ন দেখেছেন বলে শুনিনি, সেই ধরনের কোন ঘটনার সম্মুখীনও তিনি আর হননি। আমার লেখা এই ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আমার নাম প্রসেনজিৎ পাল। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলেই খুশি হব। আর জানাবেন ফেসবুকে নিশ্চয়ই যে কেমন লেগেছে কমেন্ট করে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। তিনি ছবি তোলেননি, তার নামটা তিনি যদি বলতে চান তিনি বলতে পারেন, কোথা থেকে এসছেন সেটা যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন, এবং আপনার ঘটনা তারপর আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি ফয়জুন থেকে এসছি। আমি আজকে আমাদের বাসার ঘটনাই শেয়ার করব। আমাদের বাসা একটু ডেসক্রিপশন দিতে চাই। লাইক আমাদের বাড়িটা হচ্ছে ছয়তলা, আমরা চারতলায় থাকি। তো একদম শুরু থেকে আমাদের ছয়তলাটা টোটালটাই অ্যাবান্ডন ছিল, আন্ডার কনস্ট্রাকশন। তো ওই জায়গাটা ছয়তলাটা সবসময় খুব ডার্ক হয়ে থাকতো, সবসময় অন্ধকার থাকতো সন্ধ্যার পর থেকে সারা রাত। তো আমরা সবসময় অ্যাভয়েড করতাম যে সন্ধ্যার পর ছাদে বা ছয়তলায় যাওয়ার ব্যাপারটা। আর সেই মুহূর্ত পর্যন্ত আমাদের বাড়ির লিফ্টটা লাগানো হয় নাই। তো আমাদের যদি ছাদে কখনো যেতে হতো তাহলে আমাদের ছয়তলাটা ক্রস করে যেতে হতো। তো আমার ভাইরা হচ্ছে আগে ছাদে ফুটবল বা ক্রিকেট খেলতে যেত বা ছয়তলায় হয়তো মাঝে মাঝে তো শুরুর দিকে। সো ওদের সাথে ইনসিডেন্স গুলো হয় কি, লাইক ওরা যখন নাকি ওই ফ্লোরটাতে ঢুকে, লাইক মাগরিবের আগে যখন নেমে আসে বাসায়, সো আমার ভাইয়ের আর কি আমাকে বলে, সে কমপ্লেন করে যে দেখো আমার পিঠে খুব বার্ন করছে, লাইক কিছু হয়েছে নাকি একটু চেক করো। সো আমি তখন ডিসকভার করি লাইক ওর পিঠের মধ্যে লাইক এক ফিটের থেকে একটু কম, লাইক পাঁচ আঙ্গুলের পুরো থাপ্পড় দিলে যেরকম একটা রেড কালারের দাগ হয়ে যায়, অনেক ডিপ এরকম দাগ। তো এই ঘটনাটা, এই দাগের ব্যাপারটা ওর সাথে দুইবার হওয়ার পর আর কি আমরা আর কি সবাই অ্যাভয়েড করতাম, এবং ও অ্যাভয়েড করতো যাতে ও ছাদে না যায় সন্ধ্যার দিকে। তো আমরা আর কি ছাদে গেলেও লাইক একা কখনো যেতাম না, লাইক দুই তিনজন করে ছাদে মুভ করতাম। সো এইটা একটা ঘটনা আমাদের বাড়ির, এক কমন ঘটনা।
আপনার সাথে বেশ কিছুদিন ধরেই নানান ধরনের ইনসিডেন্ট হয়। আপনি বলছিলেন যে এর আগের যে বাসা, তারপরে এখানকার বাসা, সেই ঘটনাগুলো কি আসলে কি হয় আপনাদের সাথে, যেমন আপনাকে ডাকে অনেকে?
আমাদের প্রেজেন্ট বাড়ির ঘটনাটা, যেমন আমাদের আর এটা তো আমি বাসার ঘটনাটা, বাসার ডেসক্রিপশনটা দিলাম যে আমাদের বাসার বন্যাটা। আর এছাড়া হচ্ছে আমাদের বাসায় রাত একটা বারোটা একটার পর থেকে লাইক একটা কনস্ট্যান্টলি না একটা রিদমিক হাটার সাউন্ড হয়, লাইক কেউ এক মাথা থেকে ও মাথা যাচ্ছে, ও মাথা থেকে এই মাথায় হেঁটে হেঁটে আসতেছে, লাইক এরকম না, খুব লাইট একটা সাউন্ড, মানে কেউ ধপ 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 করে হেঁটে ওই মাথায় যাচ্ছে, আবার ওই মাথা থেকে এই মাথা আছে, এটা একদম রেগুলার একটা ব্যাপার। তো প্রথম দিকে আমরা মানে পাঁচতলায় হয়তো বলতাম যে তোমরা কি এরকম জেগে থাকো, তো ওরা বলতো না আমরা তো মনে করি তোমাদের বাসার আওয়াজ, তো আমরা বলতাম না আমরা আওয়াজ করলে তো নিচে যাবে, তোমাদের বাসা তো পাবে না, তো বলো না আমরাও তো কনস্ট্যান্টলি এরকম আওয়াজ শুনতে পাই যে হেঁটে যাচ্ছে কেউ। তারপরে হচ্ছে আরেকটা খুব ঘটনা ঘটে, সেটা হচ্ছে পানির ট্যাপ, লাইক আমাদের প্যাচানো কল না, লাইক আপ অ্যান্ড ডাউন যে কলটা ওটা, যেমন আমি রাত্রেবেলা মানে এইসব ইনসিডেন্সের কারণে আমি আমার টিউব লাইট অফ করে আমার যে মিডল লাইটটা থাকে ওটা আমি জ্বালাই ঘুমায় থাকি, অ্যান্ড আমি রাত্রে সব কিছু চেক করে ঘুমাই। এরকম হয় হঠাৎ হয়তো আমি ইউটিউব দেখতেছি বা বই পড়তেছি, হঠাৎ করে আমি মানে শুনতে পাই যে ওয়াশরুমের পানির কলটা খুলে গেল, এবং এরকম না যে টিপ টিপ করে পানি পড়তেছে, আমি যা দেখি একদম পুরো একদম ফুল রিদমে পানিটা একা পড়তেছে। আমি ওইটা হয়তো বা একটা নিজের মনে একটা বুঝ নিয়ে যে সাইন্টিফিক কিছু একটা বা একটু দোয়া টোয়া পরে ওটা অফ করে হয়তো আমি একটু ঘরে লাইটগুলো জ্বালায় জ্বালায় আবার চেক করে আবার বসে লাইটই জ্বালায় রাখি। এটা একটা খুব মানে রেগুলার বেসিস একটা হয়, লাইট জ্বালানোর ব্যাপারটা ছিল, এটা এখন অনেক একটু কমছে। আরেকটা ব্যাপার হয় যে আমাদের বাসায় গেস্টরা থাকে না, একদিন থাকার পর ওদের সাথে এমন না যে পার্টিকুলার এক দুইজনের সাথে হয়, মানে রেগুলার বেসিসে যারা থাকে ওদের সাথে এটা হয় কি মানে যেটাকে বলে স্লিপ প্যারালাইসিস, যেটা হয় অনেকে বলে বোবাই ধরে সামথিং, এটা স্লিপ প্যারালাইসিস হয় এবং অনেক ব্যাড ড্রিমস করে। আমি প্রত্যেক দিন এমন কোন দিন নাই যে আমি ঘুমের মধ্যে চিৎকার না করতাম যে আমার স্লিপ প্যারালাইসিস হয়েছে, এই ঘটনাটা আমার সাথে হতো না। তো আমি যখন নাকি আমি কনস্ট্যান্টলি যে ভয় থেকে নামাজ পড়াটা শুরু করছিলাম রেগুলার, যে আমি আজান শুনে নামাজ পড়তে দাঁড়ায় যেতাম, তো হয়তো বা নামাজ পড়ার কারণে এবং আয়াতুল কুরসি সবসময় পড়ার কারণে আমার স্লিপ প্যারালাইসিসটা হয় না, বাট আমার ভাইয়ের সাথে হতো এবং হয়ও। এবং আরেকটা ঘটনা ঘটছে, আমার কাজিন ও আমাদের বাসায় ছিল এসে, তো ওই রকম রাত্রেবেলা ঘুমাইছিল, এখন ওর স্লিপ প্যারালাইসিস হয়েছে, ও পাশে ঘুরছে, ও এরকম একটা মানুষ যে ওর চারপাশে কি হয়ে যায় হি নেভার বদার, লাইক ও কখনই কিছু বদার করে না, লাইক যা কিছু হয়ে যাক ওর মতনই চলে। বাট ওর যখন স্লিপ প্যারালাইসিস হয়েছে ও টার্ন করছে নিজেরে, ও কোনো সাউন্ড করে নাই, অ্যান্ড ও যখন একে টার্ন করে ওর অন্য পাশে ঘুরছে, সো ও একটা ফিগার দেখছে, অ্যান্ড ও যখন নাকি ও মনে করছে ইটস নর্মাল একটা পিলো, বাট ওয়েন হি টাচ দ্যাট পিলো ও ডিসকভার দেখছে ইটস নট আ পিলো, এটা একদম পুরো ফারি একটা কিছু, মানে লো মোশ আল্লাহ কিছু একটা, তখন ও জেগে উঠছে। অ্যান্ড ওই ইনসিডেন্সের পর সে আর কখনো আমাদের বাসায় রাতে থাকে নাই। আরেকটা ব্যাপার হয়, এটা খুব বেশি হয় যে আমাদের বাসায় আমরা পেইন্টিং টেইন্টিং করি, নামাজও পড়ি, আবার একটা সাইডে অনেক ছবি টবি আঁকা হয়, তো ক্যানভাস যে আমরা ক্যানভাস যে হ্যাং করে রাখি, নট কাচের, কাঠের ক্যানভাস যারা পেইন্টিং করে তারা, তো আমরা এসি ছেড়ে, সামার গেল রিসেন্টলি, এসি ছেড়ে ঘুমাই, ফ্যান তো ছেড়ে রাখি না, আর যখন একটা ক্যানভাস হ্যাং করা হয় তো ওখানে তো তার কাঠটা অনেক প্রপারলি ওখানে আটকানো হয়, তো ওটা তো একদম প্রপারলি হ্যাং হয়ে থাকবে, তো পড়ে গেলে তো ওটা ভাবে লাগাবেই না, কিন্তু এরকম হয় যে কেউ হয়তো মানে হঠাৎ করে না ক্যানভাস টাচ করে পড়ে যায়, এটা একদম
ক্যানভাস
পড়ে যায়।
আচ্ছা,
আমি ধরেন ছবি মানে ওয়ালের মধ্যে এরকম হেলান দিয়ে রাখছি, ওটা ঠাস করে অপোজিট সাইডে এসে পড়ে গেল, ঠাস করে মানে কেউ মনে হলে কি ও পাশ থেকে একটা ধাক্কা দিয়ে নিচে পাশে ফেলাই দিচ্ছে, সো এই একটা প্রবলেম হয়। আর হচ্ছে আর এইটা হয় হচ্ছে ধরেন আপনি জানেন যে আপনার বাসায় সবাই ঘুমায় গেছে, এখন আপনার ডাকার মতন কেউ নাই, লাইক সবাই সবার রুমে, এই জিনিসটা হবে না, আপনার নাম ধরে কেউ ডাকবে না, এবং আপনার নেইবাররাও নেই আশেপাশে, আমার তিন পাশে হচ্ছে অফিস, লাইক এন্ড অনেক ডিস্টেন্সে, তিন পাশে কোনো নেইবার নাই যে আমার নাম ধরে মাঝ দুইটার দিকে নাম ধরে ডাকবে, এরকম নাই, নাম ধরে ডাকে। তো আমি দিস মানে ট্রাই করি যে এই জিনিসটা অ্যাভয়েড করতে, লাইক আমি ওয়েট করি যে আমার ঘরের কেউ যদি প্রয়োজন হলে আমাকে ডাকে তো কয়েকবার ধরেই ডাকবে, তো একবার শোনার পর আমি না একটু অ্যাভয়েড করে ফেলি যে আমি যাই না বা জব নিই না, বা ফার্স্টের দিকে যখন হতো না আমি জি বলতাম, বাট যখন জিনিসটা আসছে চার পাঁচবার হয়েছে আমি আর মানে অ্যাভয়েড করি, যে আমি শুনছি যে এই জিনিসটা হয় সো আমি অ্যাভয়েড করি যে নাম ধরে ডাকার ব্যাপারটা। আর হচ্ছে যে আমাদের বাসার কেয়ারটেকাররা ফার্স্টের দিকে, যে আমাদের বাসা 10 years ধরে আমাদের বাসা, তো আমাদের বাসার কেয়ারটেকাররা লাইক 6 months হাইয়েস্ট 8 months, এরপর কেউ স্টে করে না, চলে যায়,
কেন চলে যায় কোনোদিন কিছু বলেছেন?
না, ওই ব্যাপারে ওরা কিছু বলে নাই, মেবি ওদের অনেক প্রবলেম হয়। আর আমাদের ছাদের ব্যাপারে এত বেশি মানে আনকমফোর্টেবল ফর এভরিবডি এভরিওয়ান যে আমাদের ছাদের এখন মানে কিজ লাইক ছাদের ডোরের পাশে হ্যাং করা থাকে, যে তোমার যার যে যখন প্রয়োজন সে সে যে ঢুকবে, ছাদের রেসপন্সিবিলিটি কারোর একার না। মানে যে ছাদ ইন করবে সে তালা খুলে ঢুকবে, আবার বের হলে তালা আটকে বের হয়ে যাবে। মানে ছাদের ব্যাপারটা আমাদের অনেকে, আর এই প্রথম থেকে যখন আমরা তখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, যখন আমাদের বাড়িতে উঠি আমরা, তখন যখন নাকি প্রথম দিকে আমরা এই ইনসিডেন্টস গুলো আমরা ফেস করি, তখন আমাদের বাসায় বিলাপ পড়ানো হতো। আর ফার্স্টের দিকে আমার বেডটা ছিল হচ্ছে বেলকনির সাইডের যে বেডরুমটা ছিল সেটা আমি ইউজ করতাম। তো তারপর হচ্ছে আমার ওই বেডরুম আমার প্রবলেম হতো কি লাইক বারান্দা যেহেতু ছিল সেহেতু আমি একদম স্পষ্ট শুনতাম, এবং আমার ভাইও আমি ওর দেখেছি যে মাঝ রাতে লাইক দুইটা আড়াইটার দিকে এরকম হতো যে এই বারান্দার এই কর্নার থেকে কেউ একজন রিদমিক্যালি হেঁটে ওই কর্নারে যাচ্ছে, আবার ওই কর্নার থেকে এই কর্নারে আসতেছে। সো এটা যখন নাকি আমি ফেস করি তখন আমি অনেক ভয় পাই লিটারালি। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে টক টক লাইক টক টক এরকম করলে যেরকম একটা আওয়াজ হয় যে কেউ মানে নক করতেছে টক টক দুইবার টক টক, এই নকের আওয়াজটা যখন আমি শুনি তখন আমি লিটারালি অনেকই ভয় পাই। ভয় পাওয়ার পর তখন আমাদের মানে বাসায় যে মানে হুজুর ছিল হুজুর আঙ্কেল, ওনাদের দিয়ে মিলাদ পড়ানো হয় খুব বড় করে, এবং হচ্ছে লাইক যে বাড়ির চারপাশে যে দোয়া পড়ে বাড়ি ঘর বন্ধ দেওয়া হয় লাইক ওইটা করা হয়েছে আমাদের বাসায়। তো রাসেল ভাই স্টিল নাও এখন পর্যন্ত লাইক আমার ইউনিভার্সিটি পড়াটা শেষ, জব করছি, কিন্তু স্টিল নাও আমি এই ঘটনার ভেতর দিয়েই প্রত্যেকদিন স্পেন্ড করছি এখনো হয়। মানে আমি আপনার বলতেছিলাম আমরা যখন অন এয়ারের বাইরে ছিলাম যে অ্যাকচুয়ালি ঘটনাগুলোর সাথে না আমি মনে হয় আমরা মানে ইউজ টু হয়ে গেছি, যে মানুষ যখন ফেস করে এই সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস গুলা তখন না সে বুঝতে পারে না ওই মুহূর্তটা ওই মোমেন্টটা, কিন্তু ওটা নিয়ে যখন নাকি পরে একটু ডিটেলস চিন্তা করে তখন বোঝা যায় যে আমাদের রেগুলার লাইফেই হয়তো প্যারানর্মাল এই জিনিসগুলো অ্যাক্টিভিটিস গুলো ঘটতে থাকে সবসময়, যেগুলো আমরা কোনোভাবে নোটিশ করি আবার কোনোভাবে আমাদের মানে চেতন মনেই আমরা সেটাকে নোটিস করতে চাই না, যে আমাদের হয়তো কাজের ক্ষেত্রে ব্লকেজ হয়ে যাবে, আমরা হয়তো বা এই দিনটা শেষ করতে পারবো না। তো আমার ব্যাপারটা বা আমাদের ব্যাপারটা এরকমই হয়েছে যে আমরা এর মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু আমরা নোটিস করতেছি যে হচ্ছে এই জিনিসটা, আমরা মানে রেখে দিছি যেটা হোক, কিন্তু আমি যদি এটাকে এখন ধরে নিই তো এটা আমার কাজের ক্ষেত্রে ব্লক তৈরি করবে, হয়তো আমাকে আগাতে দিবে না, আমার ঘুমাইতে দিবে না, আমার মুভ করতে দিবে না, যেহেতু নিজেদের বাসা সেহেতু উই আর নট এবল টু চেঞ্জ দিস হাউস। তো এর মধ্যে আসি আর আমি অনেক মানে ট্রাই করি নামাজ পড়তে আর আয়াতুল কুরসিটা পড়তে। ইনফ্যাক্ট আমি যখন আমার রুম থেকে বের হই তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমি রুম থেকে বের হই, যে রাতবেলা আমি নাইটে যখন পানি টানি আমার খেতে হয়।
এটা আপনি রেগুলার করেন?
রেগুলার, এটা আমি একদম রেগুলার বেসিসে করি। এই ছিল আমার।
থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আমার ভাই আছেন, তার কাছে আমরা আসবো, তবে তার আগে আমরা কিছু ফেসবুকের দেখি যে কমেন্ট কে কি করছেন, এবং ফার্স্ট যে স্টোরি সেটা সম্পর্কে অনেকে লিখেছেন, অনেকে লিখছেন যে এখানে দেখতে পাচ্ছি যে এম ডি আশরাফুল ইসলাম আই লাভ ভূতাত্রাম লিখেছেন, আমার সাথে দেওয়ান সাকিব আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুবিন হাসান পিয়াস আমাদের সঙ্গে আছেন, এম ডি মামুন মৃদুল এছাড়া আমাদের সাথে আদিল আছেন, আছেন আমাদের সঙ্গে এস এম সুমন আছেন, আকিব হুসাইন ফাহাদ আছেন, রৌফ ইসলাম আছেন, এছাড়াও আমাদের সাথে জাহিদ আহমেদ তুষার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও জাহিদ আহমেদ তুষার ছাড়াও আছেন তসলিম মাহমুদ হৃদয়, এম ডি মেহেদি হাসান সানি আজিজুল হক আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম ডি হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সালমান আবির হুসাইন, মোহাম্মদ মাহির হুসাইন আমাদের সাথে আছেন, তারিকুল ইসলাম আছেন, আজিজুল হক অভিশপ্ত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আয়াতুল গনি মালয়েশিয়া থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, ইয়াসির আরাফাত, এছাড়াও আছেন এম ডি তারিকুল ইসলাম, এম ডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, আলিফ আমাদের সঙ্গে আছেন, ফারুক রেজা আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। তো আমাদের এটা আমরা ভূত এফএম এর যে পেজ সেই পেজ থেকে পড়ছিলাম, আমাদের যে রেডিও ফুটি যে পেজ সেই পেজেও আপনারা লিখছেন, আমি দুটো পেজের অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/ফেসবুক ডট কম স্ল্যাশ ফুটি অ্যান্ড www.facebook.com/ bhutfm.rasel এই দুটো পেজে এসে আপনি চেক করতে পারেন আমাদের আজকের পোস্ট এবং সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, যত বেশি মানুষ তাদেরকে জানাতে পারেন। এবং আমরা পরবর্তী আরো কিছু কমেন্ট পড়তে চাই এবং সেই কমেন্টগুলো নিয়ে ফিরে আসব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি আছে। বিরতির পরে আসবেন আহমেদ বাবু এবং তারপর আমি বলবো যে আজকে আমাদের যে প্রথম অতিথি তার ভাই আছেন, একই বাসায় তারা থাকেন, তারাও বিভিন্ন ধরনের ঘটনা শেয়ার করেছেন। তিনি তার যে ঘটনাগুলো, তারা যখন ঘটনাগুলো বলছে তাদের গুজবাম্প হচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম, তো সেই ঘটনাগুলো আমরা শুনবো। তার আগে আমরা বাবু ভাইয়ের কাছে আসবো, তবে তার আগে এক ছোট্ট বিরতি এবং বিরতির পরে ফিরে আসছে। আমাদের সঙ্গে থাকুন, স্টেজিং রেডিও ফুড থিয়েটার ফ্যাম অ্যান্ড ফুডকে।
Bhoot FM, the night comes alive with Gramin Form.
আমরা বাড়ি নিয়ে ঘটনা শুনছিলাম এবং বাড়ি নিয়ে আরো ঘটনা আছে। দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, ইউ আর লিসনিং টু রেডিও ফুড থিয়েটার ফ্যাম। আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং এই মুহূর্তে বাবু ভাই তার একটা ঘটনা বলবেন, সেটাও বাসা রিলেটেড এবং আগের ঘটনাটাকে টেনেই তিনি তার ঘটনাটি শুরু করছেন।
আজকের কাহিনী বলবো বাসা নিয়ে আর কি। যদিও এখানে গেস্ট এসেছেন, ওনাদেরও বাসা সম্পর্কিত কিছু অভিজ্ঞতা আছে এবং আমি যে কাহিনীটা বলবো এটাও বাসা সংক্রান্ত, আর তার সাথে কিছু রেফারেন্স টেনে নিয়ে আসবো। আমার আগের বলা কিছু কাহিনীর মধ্যে কিছু বাসার রেফারেন্স ছিল, সেগুলো যেহেতু আমার নিজের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সও আছে সেটাও নিয়ে আসবো। ফার্স্টে আমি কাহিনীটা বলি, এটা হচ্ছে কল্লোলের কাহিনী। কল্লোল ওয়াজ ওয়ান অফ মাই স্টুডেন্ট হাই স্টুডেন্টস, তো ও ছিল নারায়ণগঞ্জে থাকতো আর ওর ফ্যামিলি একসময় ইন্ডিয়াতে মাইগ্রেট করে, প্লাস ওরা ইন্ডিয়া থেকে এসেছিল। তো ওরা মাইগ্রেট করে চলে যায় অ্যান্ড মানে মাইগ্রেশনে কিছু প্রসেস থাকে, এর মধ্যে যাওয়া আসা করতে হয় আর কি, ওদের কোম্পানি টোম্পানি অনেক কিছু ছিল আর কি। তো ওর বাবারা ওখানে একটা বাড়ি নেয় আর কি, সে বাড়িটার মধ্যে ওর বাবা বাবু বলে, ওরা বাবু বলে ওরা যে ওখানে বাসাটা রেডি করে ওনারা চলে যায় আরো অনেক কাজে। তো কল্লোল ইন দ্য মিন টাইম বাংলাদেশ থেকে মুভ করে সেখানে এবং সে ওই বাসাটায় তাকে থাকতে হয়। কল্লোলের ফ্রেন্ড আমার পুরো নাম বলে হয়তো চিনে ফেলবেন, আমি পুরো নামটা বলছি। ও ওই বাসাটায় থাকে যখন, তো তখন ও বলল যে স্যার আমি যখন উঠেছি বাসাটায় তখন আমার বাবুরা কেউই ওই বাসায় আসলে মানে থাকছে না।
আচ্ছা,
ওনার যা বাসাটা নিয়েছে এবং একটা পোর্শন আমাকে খুলে দিয়েছে, ওটা মানে বেশ প্রায় পাঁচ কাঠা জায়গার মধ্যে বাসা, মানে বেশ মোটামুটি বেশ ভারতের ওই অঞ্চলটা বেশ ডেন্সড অনেকটা আমাদের পুরান ঢাকার মতো।
আচ্ছা,
হ্যাঁ, তো এবং কলকাতা মানে ওই অঞ্চলটাতে বলতেছে যে তো বাসাটা বেশ বড়ই বলা চলে, একটা অংশ ওকে খুলে দিয়েছে, বলছে তুমি এখানে থাকো, তোমার মতো কোথাও, এবং পরবর্তীতে আমরা যখন এসে সব উঠবো সবকিছু ঠিক করবো তখন অ্যাভারেজে সব ঠিক করে ফেলবো এখানে। তো যাই হোক, ও থাকা শুরু করে, ওর কাছে অ্যাকচুয়ালি ও নারায়ণগঞ্জে বড় হয়েছে, ওর কাছে এটা আসলে একটু ডিফারেন্টই লাগছে এলাকা এবং সবকিছু মিলে। তো ও যখন থাকা শুরু করে, প্রথম দিন যখন ওখানে গেছে একজন কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার তাকে বলছে যে বাবু এখানে তো একলা থাকছেন, কোনো দরকার হলে আপনি আমাকে খবর দেবেন, আমি আপনাকে সব হেল্প করব, আর আপনার নিচ তলায় কেউ নাই তালা মারা, সুতরাং বাড়িতে আপনি পুরোই একলা, আপনার যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে খবর দেবেন, আমি এসে আপনাকে করে দেবো, আর আপনার রান্নার জন্য আর কি একটা মহিলা এসে এসে করে দিয়ে যাবে। সে যাই হোক, ওভাবে একাই থাকার আর কি ব্যাখ্যা। তো প্রথম দিন ও কাটায় বলে যে বাসায় ঢুকেই আমার কাছে বেশ একটা অন্যরকম ফিলিংস হয়, ফিলিংসটা ঠিক বোঝানোর মতো না, মানে মনে হয় যে এখানে মানে থাকার মতো না, কেমন গা ছমছম করা, যেদিকে তাকাই মানে যে অংশটা তো ঢুকছে মাঝখানে নাকি একটা ফাঁকা মানে জায়গা, সেটা হচ্ছে স্কাইলাইট এসে পড়ে বলে নিচ তলা সহ ওই জায়গাটা দেখা যায়, মানে উঠোনের মতো, ছোট্ট উঠোনের মতো। তো বলতেছে যে মনে হয় যে
আমি এরকম বাসা দেখেছি,
হ্যাঁ, তো মনে হয় সব জায়গার থেকে ওর দিকে তাকিয়ে আছে কিন্তু।
এবং আপনি যা বললেন যে পুরান ঢাকাতে এই ধরনের বাসাগুলো বেশি দেখা
যায়, বলতেছে ফিলিংসটা এরকম হয় স্যার যে হঠাৎ মনে রুম থেকে একটু দৌড় দিয়ে বের হয়ে আসবে।
আচ্ছা,
মানে এটা ঠিক বোঝানোর মতো না আপনার, মানে আমার মনে হচ্ছিল যে আমি না থেকে আমি কোনো হোটেলে গিয়ে থাকি, কিন্তু মানে ওর বাবাদের মানে বাবা চাচাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে তোমাকে এখানেই থাকতে হবে, মানে তুমি অন্য কোথাও থাকা তোমার তো তেমন কেউ নাই ওইখানে, সুতরাং তুমি এখানেই থাকবে, তো আমাদের বাসা আমরাই এটা নিয়েছি এবং থাকতে হবে। যাই হোক, ও থাকে প্রথম দিন সন্ধ্যার পর থেকেই, মানে ও একটু ঘোরাঘুরি করার চেষ্টা করে এবং সন্ধ্যার পর এসে বাসায় ঢুকে যথারীতি ওর মতো সব সেট আপগুলো করে, ওর ল্যাপটপ ট্যাপটপ সব সেট আপ করে। তখনকার সময় আসলে মানে আর কি ইলেকট্রনিক্স মানে ইন্টারনেট জিনিসটা এত বেশি ডেভেলপ না আমাদের মতো আর কি, ধরেন আজ থেকে আট দশ বছর আগে। তো যাই হোক, সব সেট আপ টেট আপ করে বসে সন্ধ্যার পর চেষ্টা করে যে একটু ডিভিডিতে মুভি দেখবে এগুলো চিন্তা ভাবনা করে বসে থাকে। তো একটা সময় রাতের বেলায় তো এগুলো দেখা দেখি শেষ, ও সব কিছু অফ করে যখন শুয়ে পড়েছে গেটটার লাগাই দিছে, তো তখন ও ফার্স্ট এই যে এই এই ধরনের ছোট ছোট জিনিস নোটিস করা শুরু করে। ওর হঠাৎ করে মনে হয় যখন নাকি শোয়ার জন্য লাইটটা অফ করলো পুরো বাড়িটা তখন অ্যাক্টিভেটেড করলো, ইটস লাইক টার্নিং অন সামথিং, এটা অন করে দেওয়ার মতো, সুইচ অন করার মতো, মানে যে সারা বাড়িতে একটা ঘড়ির যেমন কলকপ যেন নড়া শুরু করে যেরকম একটা শব্দ, মানে মানে একটা কোলাহল, অন্ধকারের মধ্যে একটা কোলাহল, কিছু নড়াচড়া করতেছে, কেউ হাঁটাচলা করতেছে এরকম। তো ও ফার্স্ট মনে করে যে আমি আসলে পুরো বাসায় একা এবং আমার কাছে এটা অস্বস্তি লাগতেই পারে, এরকম সামথিং হতেই পারে, এরকম চিন্তা করে সে নিজের মতো শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। তো ঘুম তো আসে না, ঘুম তো আসে না। তো একটা পর্যায়ে ও ফাইন্ড আউট করে যে ওর যে মাথার কাছে, যে মাথার কাছে না ঠিক এই সাইডে একটা জানালা ছিল, ওই জানালার কাছ দিয়ে কেউ হাঁটছে।
আচ্ছা,
এবং হাঁটার শব্দ সে পাচ্ছে, মানে পা ঘষায় ঘষায় হাঁটছে, ইটস লাইক স্লিপার পরে যদি কেউ হাঁটে এরকম একটা শব্দ হাঁটতেছে,
কিন্তু পা ঘষে ঘষে
ঘষে ঘষে, এবং হাঁটাটা এক সময় পেস বাড়তেছে, পেসটা নর্মাল থাকছে না, মানে একটা গতিতে হাঁটছে, সেই গতিটা বেড়ে যাচ্ছে, গতিটা বেড়ে যাচ্ছে, এবং পরপরে সে শব্দটা পেল যে একটু গতিতে হাঁটলে মানুষের কাপড়ও কিন্তু মুভ করে, বাতাসের একটা শব্দ হয়, সেরকম একটা শব্দ মনে হচ্ছে ফস ফস করে কেউ ওখান থেকে চলে যাচ্ছে আবার আসতেছে, এরকম হয়ে এক সময় সে শব্দ করে ঠিক তার দরের সামনে স্থির হলো। এই সময় ও নিজে দম বন্ধ করে বসে আছে, ঘটনাটা কি করতেছে, কে এখানে, কেউ কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে কিছু। হঠাৎ করে মনে হলো যে কেউ শ্বাস ছাড়লো, শ্বাস ছাড়ার পরে তার দরজার মধ্যে ধাপ ধাপ করে দুটো এরকম বাড়ি দিল, বাড়িতে চুপ, কোনো শব্দ না, হাঁটারও শব্দ নেই।
আচ্ছা,
তো যখন নাকি দরজায় বাড়ি দিচ্ছে সে কেঁপে উঠছে, কেঁপে উঠে তো ও চিন্তা করতেছে আমি লজিক্যালি চিন্তা করি, এমন তো হতে পারে আমাকে ভয় দেখাচ্ছে। পরে চিন্তা আবার নিজেই ভাবতেছে যে ভয় কেন দেখাবে, এই বাসায় তো আসলে আমরা কিনে উঠছি, এখানে ভয় দেখানোর মতো কেউ মানুষও নাই, নিচতলাও মানুষ নাই, আমার ফ্লোরে একটা অংশ পুরোই বন্ধ, ওই পাশের অ্যাপার্টমেন্ট মানে অ্যাপার্টমেন্ট ওরা আলাদা করে রাখছে, এই পাশে কে আমাকে ভয় দেখাবে রাত্রেবেলা, এখন 12টা 1টা বাজে। হ্যাঁ, এরকম সময় চুপ করে আসে, তো দূরে শুনতেছে কুকুর ঘেউ ঘেউ করতেছে, এই করতেছে, তো একবার চিন্তা করতে করতে আবার শুয়ে পড়ে। তো এরকম শুয়ে পড়েও ঘুম আর আসছে না, চিন্তা করতেছে, আবার সেই শব্দ পাওয়া শুরু করলো, মানে ওরকম হাঁটাহাঁটি শব্দ, এবং এক পর্যায়ে সে একটা হাসির শব্দ পায়, হাসিটা ঠিক একটা স্বাভাবিক হাসি না, মনে হচ্ছে কেউ বদ্ধ করে হাসতেছে, মানে কি দম বন্ধ করে ও মানে কেমন করে জানি হাসতেছে একটা শব্দ করে। সো মানে ও দারুণ ভয় পেয়ে যায় এটাতে, ভয় পেয়ে এখন ওর আসলে প্রিপারেশন তেমন ছিল না ধর্মীয় জিনিসে, ও শুধু জানতো যে গায়ত্রী মন্ত্র নামে একটা মন্ত্র আছে যেটা পড়লে নাকি এরকম ভূতপ্রেত থেকে ওদের মানে ওদের ধর্মে যেভাবে ই করা আর কি, তো সেইটা যতটুকু জানে সে চেষ্টা করে, কারণ ও ওই ধরনের জিনিসের শিক্ষা খুব একটা পায়নি, সে চেষ্টা করে এবং সে মনে মনে চিন্তা করে যে আমাকে বাঁচাও সৃষ্টিকর্তা বা এই সব যে আছো বাঁচাও, এবং চিন্তা করতে থাকে। তেরম করতে 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 এক সময় সে ঘুমে পড়ে এবং ওই দিন রাতটা তার কেটে যায়, এবং কেটে যাওয়ার পরে পরদিন সকালে যখন ওর ঘুম ভাঙে বেশ বেলা করে, দেখে যে সারা শরীর মানে খুব আড়ষ্ট হয়ে আছে, মানে হাত পা মনে হচ্ছে ভারী ব্যথা, উঠে উঠে বের হয়ে বের হয়ে সে ক্যারটেকার সাথে যোগাযোগ করে, তাকে ডাকে ডেকে বলে যে আমি তো রাত্রেবেলা এখানে থাকলাম, এসেই ক্যারটেকার বলেও কিছু না, ওটা কিছু না, আপনি একা আছেন এরকম ভয় পাচ্ছেন না কিছু না। এর মধ্যে দেখে যায় যে বুয়া কাজের মহিলা যে আছে আসে ওখানে, তিনি এসে মানে পাচক আর কি রান্না করে দেয় আর কি, সে ওকে রান্না টান্না করে দিয়ে ওকে জিজ্ঞেস করে যে আপনি কি আপনার জন্য কি কি খাবারের মেনু বলা আছে, সেটা করে দিয়ে বলে যে আপনি ঘুমায় যান এখানে। তো ও জিজ্ঞেস করার চেষ্টা করে যে এখানে দিদি এখানে কি কিছু আসলে ভয়ের কিছু আছে নাকি, তো সেই দিদি বলে ভয়ের মানে, ভয়ের মানে কি, তো বলতেছে আমি এরকম রাতের বেলা এরকম ভাবেছি, বলো ওরকম কিছু নেই, মানে সে আর কথা বলতেছে না। তবে ওই মহিলা সে বুঝতে পারলো যে মহিলা বেশিক্ষণ বাসায় থাকতে চায় না, সে কোনো মতে তার কাজ টাজ সেরে ওখান থেকে চলে গেছে।
আচ্ছা,
তো ওর মতো খাওয়া দাওয়া করলো, একটু বাইরে গেছে ঘুরছে, ঘুরে ফিরে ওখানকার নিউ মার্কেট ও সব এলাকায় ঘুরছে, ঘুরে ফিরে আবার ব্যাক করে আসছে বাসায়। সন্ধ্যার সময় বাসায় আসতে যেয়ে আবার তার ভয় লাগা শুরু করলো যে এরকম কি ঘটনা ঘটতেছে। তো যাই হোক, তো বাসায় এসে সে আপনার রাত্রেবেলা এক সময় সে রাতে শাওয়ার নেওয়ার অভ্যাস এবং করে সে বাথরুমে গেল, বাথরুমে গিয়ে যখন সে মোটামুটি গোসল করার প্রিপারেশন নিচ্ছে, এই সময় হঠাৎ দেখে যে রুমের টাস করে লাইটটা নিপছে, এবং লাইটটা নিপছে যে এটা যে মানে ইলেকট্রিক্যাল কিছু না, মানে কারেন্ট চলে যাওয়া না, সেটা সে বুঝতে পারছে, কারণ বাইরের সুইচটা যে ছিল ওটা কিন্তু টিপ সুইচ, এবং টাক করে সুইচ পড়ার শব্দটা সে পেয়েছে। ওই রুমের দরজা সে বন্ধ করে আসেনি, দরজা খোলাই ছিল, সুইচ পড়ার শব্দ পেয়েছে, এবং তখন সে হলে ভয় পায় যে কে রুমে ঢুকে ই বন্ধ করে দিল, এবং ঘুর ঘুরটি অন্ধকার বাথরুমের ভেতরে। হ্যাঁ, ওর কাছে মানে খুবই মানে ই লাগছে, মানে ভয় লাগছে, তো ঘুরে বাথরুমের দরজাটা খোলার চেষ্টা করে, দেখে দরজা খুলছে না, দরজা পুরো স্টিফ হয়ে আছে, মানে ওটার মধ্যে একটা নব সিস্টেম ছিল, মানে যে খুলে যে ঘুরে আর কি, নব পুরা স্টিপ, ওখানে টিপ দিয়ে ঢুকছে আর কি, দেখে যে নব পুরা স্টিপ এবং মানে ঘুরছেই না, অনেক চেষ্টা করছে ঘোরানোর, খুব ঘুরছে না, এবং এই পর্যায়ে প্রায় ফ্রিজ হয়ে যায়, মানে এতটা ভয় পায় যে লাইক মারা যাওয়ার মতো অবস্থা। তো যখন নাকি খুবই সে মানে সেন্স হারায় ফেলতেছে, এরকম সময় সে হঠাৎ করে দরজাটা খুলে যায়, ঠাস করে দরজাটা খুলে যায় এবং সে বাইরে আসে। বাইরে এসে তার ঢুকে দেখে রুমের ভেতরে, রুমের ভেতরে কিছু নাই, ওপাশে বারান্দায় আলো জ্বলছে, জ্বালা গেছিল, সুইচের কাছে দেখে সুইচটা আসলে কেউ নিভাই দিয়েছে ওখানে।
আচ্ছা,
এবং সুইচটাকে সে অন করে, সে বাথরুমে যায়, বাথরুমে করে রাত্রেবেলা শুয়ে থাকে এবং যথারীতি সেরকম চলার শব্দ, এবং ওই যে হাসিটা ঠিক না, ইটস লাইক কাইন্ড অফ এ গোঙানি টাইপের একটা শব্দ আসতে থাকে, এবং ও এবার পরে কি মানে বুঝে যে আমাকে তো এখন থাকতেই হচ্ছে, ঘটনাটা কি, সে উঠে যায়। সে যখন বিছানা থেকে নামে তখন দেখে যে ওখানে আর কিছু নাই, মানে ওই কোনো শব্দ টব্দ সব বন্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটা ছোট্ট রেফারেন্স দিই রাসেল ভাই, আমি কিন্তু ওই সেম জিনিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স করেছিলাম, মানে ওর কল্লোলের সিচুয়েশনের সাথে আমার একটা সেম সিচুয়েশন আছে, যে আমরা একটা বাড়িতে ছিলাম, যখন আমরা বাড়ি তৈরি করি তখন ভাড়া ছিলাম একটা বাসায়, সেই বাসায় কিন্তু আমার বেডরুম থেকে এরকম একটা ঘটনা আমি দেখেছিলাম, যে আমার গেটের নিচ দিয়ে কিছু একটা আমরা মানে এরকম যাচ্ছে একজন হেঁটে, তখন আমি চিন্তা করছিলাম যে এটা মনে হয় আমাদের বাড়ির বুয়া, বুড়ি একটা বুয়া আছে, উনি মনে হয় হাঁটে। তো তখন আমি চিন্তা করতাম যে বুড়ি এখানে এভাবে হাঁটছে রাতের বেলা কেন, আমার আম্মুর রুম পাশে, আম্মুর রুমে যাচ্ছে আমার রুমের সামনে দিয়ে, এটা পাগলামি নাকি। একবার চিন্তা করলাম এটা কি আমাদের বাসার সামনে গাছ আছে, গাছের ছায়া, নারকেল গাছের ছায়া। পরে আমি কি করলাম, উঠলাম, উঠে যে ঠিক ওখান থেকে যে গেটটা খুললাম তখন দেখি কোনো কিছুই নাই, সেটে যে আমি দেখলাম নারকেল, সব লাইট নিভাইতে একই অবস্থা বানালাম, দেখলাম নারকেল গাছের ছায়া এখানে আসেই না, ওটা ড্রয়িং রুম পর্যন্তই থাকে। আবার এসে শুলাম কিছুক্ষণ পর আবার সেই ছায়া, এবং পরবর্তীতে আমি হেঁটে 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 ঠিক পা টিপে টিপে দরজার কাছে গিয়েছি দেখতে যে ঘটনাটা কি। হেঁটে যখন যাচ্ছে, যেই আমার গেটের সামনে পাটা পড়েছে, আমি ওই সময় ঠাস করে দরজা খুলছি এবং দেখছি কিচ্ছু নেই। কল্লোলের এই কাইন্ড অফ থিংটা কিন্তু একই রকম,
মানে মোটামুটি কাছে,
আমি নিজে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স থেকে বললাম, ও যখন গেল গেটের কাছে ও দেখে যে কেউ নাই,
এবং একটা করেছে বাংলাদেশে, একটা করেছে কলকাতায়, একটা ঢাকায়, একটা কলকাতায়, এবং সেম কাইন্ড অফ,
সেম কাইন্ড অফ থিং। এবং ও তখন প্রচন্ড ভাবায় ঘটনাটা কি, এরকম কেন ঘটতেছে। তো আবার গেটটা লাগে এসে আসে, আবার ঠিক সেম কিছুক্ষণ পর সেই হাঁটা, একই জিনিস অভ্যতা আছে, এবং ওই ঘোঙানি শব্দটা ওর গেটের কাছে, এবং মনে হচ্ছে এরপর ঘুরে ঘুরে কেউ যায় এদিকে ওদিকে, এরকম শব্দ হয়, এবং ও মানে এক পর্যায়ে ভয় পায়, ভয় পেয়ে ফ্রিকড আউট হয়ে যায় ভোরের দিকে, এবং সে কি করে গেট খুলে, গেট খুলে ওই শব্দ কোনখান থেকে আসতেছে, ও গেট খোলার পর শব্দটা পাইছে যে ওখানে শব্দ হচ্ছে কোথায়, রান্নাঘরে। এবং ও যখন হেঁটে হেঁটে রান্নাঘরের কাছে যায় রাসেল ভাই, তখন দেখে যে ওই শব্দটা কিন্তু আছে রান্নাঘর থেকে, ইটস লাইক ঘোঙানি এবং একটা হাসি টাইপের শব্দ। এবং ও যখন রান্নাঘরে দরজায় দাঁড়ায়, দাঁড়ায় দেখায় যে জানালার কাছে, রান্নাঘরের জানালাতে হালকা বাইরের আলো আসছিল, আসলে ওইখানে কোন একটা মানুষ ঠিক সিঙ্কের উপর পা ঝুলায় বসে আছে, দেখে মনে হচ্ছে কোনো ফিমেল শেপই হবে, কারণ মনে হচ্ছে মাথা অনেক চুল এবং বেশ আচ্ছা অভাবের মতো, যে চেহারা কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকম ও দেখে ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে, একটা দৌড় দিয়ে সে একদম সোজা রাস্তায় এসে পড়ে, রাস্তায় এসে পড়ে, রাস্তায় এসে দাঁড়ায় থাকে গেটের সামনে, মানে সে আর বাসা ঢুকতে না, এরকম অবস্থা। সে পরদিন যেভাবে হোক সকালে আলো ফোটার পর বাসা ঢুকে বাবার সাথে যোগাযোগ করে, ওর বাবুর সাথে, তো ও বলে যে আমি তো আসে দুপুরের পরে তোমার যে কাকা সে আসবে, তোর কাকা আসে, কাকা এসে যে কথা বলে কেয়ারটেকারের সাথে, ইসের সাথে, তখন কথা কথায় বের হয় যে ওই বাসায় নাকি একটা মানে বোবা মেয়ে থাকতো আর কি, সে মেয়েটাকে কারা মেরে ফেলছিল ওখানে, এবং মাঝে মাঝে অনেকে এরকম ই দেখে, এই ধরনের জিনিসপত্র ওখানে দেখে, এবং মানে আরো কিছু ভয়ের জিনিস মানুষ দেখছে ওখানে, যেমন মানুষ দেখা গেছে যে কেউ গোসল করতেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কির থেকে পানি বন্ধ করে দিচ্ছে, মানে ট্যাঙ্কের পানিকে বন্ধ করে দিচ্ছে, এই ধরনের জিনিসপত্র। সো ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা রাসেল ভাই, এরকম তো আমি যেটা বললাম যে আমি যে বাসায় ছিলাম সেখানেও দেখছি কেউ হাঁটতেছে এরকম পায়ের শব্দ, এবং ওখানে শুনছি যে অনেকের নাকি দেখছে ওখানে যে বাড়িওয়ালার বাসাতেও নাকি রান্নাঘরে জিনিসপত্র ফেলে দিত, ধুমধাম করে ফেলে দিত, হ্যাঁ, এবং ওনাকে পা ধরে টেনে নাকি ফেলে দিছে সোফা থেকে নামায় ফেলছে, এরকমও নাকি ঘটে। সো এগুলো অ্যাকচুয়ালি জিন্দা করে রাসেল ভাই, পুরোনো বাড়ির সাথে বিভিন্ন স্মৃতি থাকে এবং তারা করে, মানুষ ভয় পায়, মানুষকে ভয় দেখায়, এবং ওই হাঁটার জিনিসটাকে কিন্তু আমি যেদিন থেকে ইগনোর করছি তখন থেকে আর করে না। তবে বেস্ট ওয়ে হচ্ছে তাদেরকে সিরিয়াসলি কমান্ড করা, এটা আমার বাসা, আপনি যদি রেন্টেও থাকেন বাসা, ইউ আর পেইং দ্য রেন্ট, দ্যাটস মিন ইউ আর দ্য ওনার ফর দ্যাট টাইম, তাকে বলা যে আমি
এবারে আমি বিলং করি,
এটা আমার মালিক, তুমি চলে যাও, তোমার কোনো অধিকার নেই আমাকে ডিস্টার্ব করো,
রাইট? সো দিস ইজ মাই হাউস,
আর ইন দ্য নেম অফ গড, আল্লাহর নামে আমি তোমাকে কমান্ড করছি, চলে যেতে, চলে যা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা একটু, আমাদের আরেকজন আছেন আমাদের সাথে, একই বাসায় থাকেন, প্রথম যে ঘটনাটি শুনছিলাম, এবং তিনি আসলে একজন ভিকটিম, আমরা তার কাছ থেকে শুনবো। এবং আপনি খালি চিন্তা করুন যে এই বাসাটাই, যে বাসায় ঘটনা আমরা শুনছি, সেই বাসাটা যদি আপনার বাসা হয় তাহলে কি হবে। যিনি এখন ঘটনা বলবেন তিনিও আজকের ছবিতে নেই, তিনি, আপনি যদি আপনার নাম বলতে চান বলতে পারেন, তারপর আপনার ঘটনায় চলে যাই।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি মেহেদি বাইধরা জিএস থেকে এসেছি।
জি
সো ভাইয়া, যেটা বললো আমার বোন, সো আমরা এই বাসায় থাকি, এরকম আসলে যে হাঁটা চলার ব্যাপারটা বা স্লিপ প্যারালাইসিসের যে কথাটা বললো, সো এটার সাথে আমি নিজেও পরিচিত। স্লিপ প্যারালাইসিসের ব্যাপারটা যদি আমি বলি, আমার প্রায় 3-4 বছর ধরে প্রায় প্রতিদিনই হতো এরকম, 3-4 বছর এরকম হতো। তো আমি একটা সময় এতই ফেড আপ ছিলাম এবং ভয় পেতাম যে আমি ফজরের নামাজের আগে কখনই ঘুমাতে যেতাম না, যে আমার মনে হতো যে না, ফজরের পরে ঘুমালে হয়তো আমার হবে না, মানে এরকম একটা বিলিফ চলে আসছিল। তো একদিন আমি ঘুমাচ্ছি, তো হঠাৎ করে আমার সেম একটা মানে ফিল হলো যে আমি মানে বোবা ধরছে বা স্লিপ প্যারালাইসিস যেটাকে বললে। তো আমি চোখ খুললাম, কিন্তু আমি মুভ করতে পারছি না বডি। তো আমি চোখ খুলে তাকানোর পরে আমি সামনে দেখলাম যে একটা ছায়ার মতো একটা কিছু, মানে একটা ফিগার, বাট নট ছায়া, মানুষের ছায়া যেরকম হয়, যে এরকম খুব পাতলা টাইপ, এরকম না, মানে খুব ডার্ক এরকম কিছু একটা। সো সেটার হাইট হবে 4-4.5 ফিটের বেশি না। সো সেই জিনিসটা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে আসলো 3-4 স্টেপ, এসে সে আমার পিঠের উপরে বসলো।
আচ্ছা,
যখনই সেটা বসলো, তারপর থেকে আমি দেখলাম যে না, আমার মানে স্লিপ প্যারালাইসিস যেটা, সেটা কেটে গেছে, এবং তারপর থেকে আমার আর কখনোই এটা হয়নি। আর আমাদের বাসার আরেকটা জিনিস আছে, ও হয়তো বলতে ভুলে গেছে, আমরা যদি এক জায়গায় কিছু রাখি, মানে মোস্ট অফ দ্য টাইম আমরা ওই জিনিসটা ওইখানে পাই না, খুব ছোট ছোট জিনিস, হয়তো একটা বল হোক বা মানে খুব বড় কিছু হবে না, কোনো বইটই না, হয়তো বা একটা হেডফোন আমি রাখলাম, হয়তো আমি আমি জানি এটা আমি এখানে রাখছি, কেউ সরানোর কোনো কারণ নেই, অন্য রুমে যা পাবো, চার্জার বা এরকম ছোট ছোট জিনিস, না বড় কোনো কিছু। সো এরকম জিনিস আছে। তার হাঁটার ব্যাপারটা যেটা বললো, সো ফার্স্টের দিকে না, আমরাও তো মানে ইয়াং, আমরা মনে করতাম যে না, এটা মানে আমাদের ভুল, সাইন্টিফিক ওয়ে তো অনেকবার চিন্তা করার চেষ্টা করে, সো স্যান্ডেল পরে হাঁটতাম, খালি পায়ে হাঁটতাম, যে স্যান্ডেলের জন্য কি হয় নাকি খালি পায়ে হাঁটলে হয় না এরকম দেখার জন্য, বাট একদম স্টেপ বাই স্টেপ পিছন পিছন আসবে, ঠিক আছে? আর আপনি যদি আমার বাসায় কখনো যান বা আপনার কেউ যদি এটা বুঝেন যে আমার রান্নাঘর যেটা, ওখান থেকে যদি হাঁটেন, আপনি একদম স্পষ্ট বুঝবেন কেউ রান্নাঘরে একটা কোনা আছে, ওখান থেকে আপনার দিকে তাকিয়ে থাকবে।
আচ্ছা,
একদম স্পষ্ট আপনি
বুঝবেন, ভয়ঙ্কর ব্যাপার,
একদম মানে রান্নাঘর থেকে
ফিল করতে পারবেন,
একদম স্পষ্ট বুঝতে পারবেন। আর আগে একটা জিনিস হতো, লাইক মনে হতো কি ছাদের উপরে কেউ লাফাচ্ছে, একবার দুইবার না, চারবার পাঁচবার লাফ দিয়ে অফ, ওই দিনের মতো এটা শেষ, ওই দিন আর হবে না, পরের দিন আবার চারবার পাঁচবার লাফ দিয়ে আবার অফ, এরকম হয়। তো
এবার আপনি বলছিলেন যে আপনাদের বাসায় আসলে আর কেউ থাকার কথা না, আপনার অফিস টফিস এইগুলো?
হ্যাঁ হ্যাঁ, আমার আশেপাশে সবগুলি অফিস, আর একটা ইউনিটের বাসা যেহেতু, সো নেইবার কেউ নেই,
সেটাই,
আর যেগুলো বিল্ডিং গুলো একটু দূরে দূরে আমাদের, এত কাছে কাছে না, কনজেস্টেড না, সো আশেপাশ থেকেও যে কিছু হবে সেরকম না। আর আরেকটা জিনিস, আর ছোট বাসাও না যে মানে আমাদের ইয়া হবে। সো একদিন ভাই এরকম হয়েছে, আমি ছাদে গেলাম, তো ছাদে গেছি আমরা রিসেন্টলি, তো আমি ছাদে কখনো নর্মালি যাই না, যেহেতু মানে প্রবলেম আছে সবাই জানে, এবং আমি আগে যখন যেতাম টেতাম, তো আমার অনেক স্ক্র্যাচের দাগ থাকতো গায়ে, সো আমি মানে মানতাম যে না কিছু দেখলে হয়তো বা ভয় পাবো বা খামুক এইরকম। তো একদিন আমার বাসায় সবাই গেস্ট ছিল, সো আমি ফ্রেন্ডের সাথে একটু ফোনে কথা বলবো দেখে ছাদে উঠে বসে আছি, তো ছাদে কথা বলতেছি তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে না, রাত হয়ে গেছে, বেশিও বাজে না, হয়তো রাত 8টা বাজে। তো আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, এসে আজ দিয়ে দিবে, আমি নেমে যাই। এটা চিন্তা করে যখন ফ্রেন্ডে বললাম যাচ্ছে, আমি নামি, তো আমি হেঁটে যখন একটু সামনে গেলাম, আমি না মানে এখন এটা হয়তো আমার হ্যালুসিনেশন বলবে কেউ বা নানান ব্যাখ্যা হয়তো থাকবে, বাট আমার কাছে ওই টাইমে কোনো ব্যাখ্যা ছিল না, আমি আমার ছাদে কোনো গেট খুঁজে পাচ্ছি না, ইটস লাইক মানে আমার কাছে সবকিছু প্লেন লাগতেছে। এবং সামনে যখন যাচ্ছি, তো তখন দেখছি যে লোহার রড যেরকম স্ট্রেট স্ট্রেট হয়ে বের হয়ে থাকে, তো সেরকম ছিল, কিন্তু আমাদের ছাদে এরকম না, কখনোই না। তো আমি একটু হয়তো 5-6 সেকেন্ড হাঁটলাম, হাঁটার পরে আমি হঠাৎ করে বুঝলাম যে মানুষ বলে যে ব্লাইন্ড করে ফেলে, হয়তো বা ছাদ থেকে ফেলে দেয় বা এরকম কিছু, যেহেতু আমাদের বাসায় সমস্যা আছে, তো আমার ওই জিনিসটা মাথায় ক্লিক করলো। তো আমি খুব মানে মানে ফ্রেন্ডকে খুব কান্না কান্না ভাবে আমি বলতেছি যে আমার এরকম হতেছে, আমি কি করবো, আমি তো খুঁজে পাচ্ছি না। তো আমার বলতেছে ও যেহেতু জানে আমাদের বাসার ব্যাপারটা, সো বলতেছে তুমি নাড়াচাড়া করো না, যদি তুমি মানে এরকম কিছু হয় তো ইয়ে হবে, তুমি এক জায়গায় যেখানেই আসো সেখানেই বসে থাকো, কোনো প্রবলেম নেই। তারপরে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি আমার বাসায় নক করো, আমি ফোন দিতে পারবো না, অনেক ভয় লাগতেছে, তুমি ওরা ফোন দো। পরে বাসার থেকে ফোন দিল, তারপরে বাসার থেকে দুজন আসলো, এসে তারপর আমাকে নিয়ে গেছে। কিন্তু তখন তারা নর্মালি এসে দেখা যায় ছাদের কিনারের সাইড দিয়ে বসে আছি, কিন্তু এমন না যে ওয়ালের একদম ঘেছে, বাট এমন একটা জায়গা, এরকম ছিল ব্যাপারটা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, তবে তার আগে কিছু 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 আপনাদের যে কমেন্ট, সে কমেন্ট পড়তেই হচ্ছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জাসিয়া আরবানা, এছাড়া আমার সঙ্গে আছে আমাদের একটু কমেন্টগুলো, আচ্ছা কমেন্টগুলো পড়ে ফেলে একটু, আমাদের সঙ্গে আছেন জাসিয়া আরবানা, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আচ্ছা একটু পরে পড়তে হবে কারণ রিফ্রেশ নিচ্ছে। আচ্ছা আমরা এক ছোট বিরতি চাই, বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুটবল এফএম এন্ড ডু ফুটবল
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আশা করি ভালো আছেন, তারপরেও আমার যতটুকু মনে হয় এটা আমার জিজ্ঞেস করা উচিত যে আপনি কেমন আছেন। দুনিয়াতে কোনো মানুষই সবসময় ভালো থাকে না, ইভেন কোনো মানুষই সবসময় খারাপ থাকে না। কিছু সংগত কারণে আমি আমার নাম পরিচয় আমার অ্যাড্রেস কোনো কিছুই দিতে পারতেছি না। তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা কোনো স্টোরি না, ইট ইজ এ পার্ট অফ মাই লাইফ অ্যান্ড আমি স্টিল এটা এখনো সাফার করে যাচ্ছি, জানি না এটা থেকে কবে আমি মুক্তি পাবো। যাই হোক, এত কথা না বলে আমি মেইন স্টোরিতে যাই। তো 2015 আমি আমার স্টাডি শেষ করে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি আমার বাবার প্লেসমেন্টে। তো অফিসের ভিতরে একটা স্টাফ কোয়ার্টার ছিল, তো স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি থাকতাম, আমার ফ্রেন্ড সার্কেল অফিসের কলিগ ছাড়া আসলে পরিচিত সবাই একসাথে থাকতাম। তো সম্ভব সেই সময় তো কোনো কোনো এন্টারটেনমেন্টের জন্য বাইরেও আমি আসতে পারতাম না, তো নতুন জায়গায় নতুন সবকিছু একটা ভিতরে থাকতে হইতো। ইন্ডার্স ওয়ে আমি মাঝে মধ্যে ফেসবুক ব্রাউজ করতাম, তো ফেসবুক ব্রাউজ করতে করতে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, কন্টিনিউ বেশ কিছুদিন কথাবার্তা হয়, দেন সেল নাম্বার নেওয়া হয়, দেন হইতে হইতে একটা সময় একটা রিলেশনের পর্যায়ে চলে যায়। তো রিলেশন পর্যায়ে চলে যাওয়ার পরে আমি তার সাথে দেখা করি, দেখা করে এটা আমাদের গ্রামের বাড়িতেই, ওখান থেকে ওনাদের বাড়ি দূরত্ব বেশি জোর হবে 8-10 কিলো। তো একই এলাকা থেকে আমি ওকে বিভিন্ন কোশ্চেন করতাম যে আপনি কিসে পড়েন না পড়েন, তো ওখানকার একটি কলেজে স্টাডি করতো, তো ওখানে ও যে কলেজে স্টাডি করতো সেখান থেকে আমার বাসায় হেঁটে আসতে 5-7 মিনিট সময় লাগে। ফার্স্ট টাইম যখন আমি দেখা করতে চাই তখন ওকে আমার বাসায় নিয়ে আসেন, দেন বাসায় নিয়ে আসার পর আমার আপু থাকে, আমার ছোট ভাই থাকে, ছোট বোনও আছে, সবার সঙ্গে দেখা করলাম, কথাবার্তা বললাম। তো একটা সময় যে সবাই অন্যান্য রুমে চলে গেল চা খাচ্ছে, তো আমার ওর গলার দিকে একটা নজর দিলাম যে একটা লাল সুতা দেওয়া, সামহাউ আমি ওকে আস্ক করলাম যে এটা কিসের। তো ও বলে যে ও যখন ক্লাস 5 ছিল তখন ওর উপর একটা জিনের আসর ছিল, এই জিনটা ওকে স্কুল এখনো নিয়ে যেতে চায়, এই জিনটা ওকে অনেক পছন্দ করে। তো এই অনেক কিছুর পরে এই সুতোর জন্য সে চিন্তা ওকে কোনো হার্ম করতে পারে না। তো ওই দিনকার পরে আমি ওকে বাসায় দিয়ে আসছি, বাসায় দিয়ে আসার পরে 3-4 দিন পরে ওর সাথে আমার আরেকবার দেখা হয়। তো দেখা হওয়ার পরে আমি ওর সাথে রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করে সবকিছু করি, দেন সামহাও ওর ভাই কোথা থেকে যেন বুঝতে পারে, এইগুলো নিয়ে ফ্যামিলিগত অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করে ঝটামেলা করে বাবা শুনতে পারে। তো বাবা একটু স্ট্রিক্ট রুলস ছিল যে মেয়েকে কোনো সময় রিলেশন করে বিয়ে দিতে দেবে না, নিজেরা যেটা মনে করবে বলো সেটা হবে। তো একটা সময় এসে ও বাসায় ছিল, ওর ভাগ্নি আছে ছোট একটা, তো ভাগ্নিটা ওর গলার সুতোটা টানাটানি করতে করতে একটা সময় ছিঁড়ে পাবে, তো ও ওটা খেয়াল না করে ড্রয়ে রেখে দেয়, সামহাও পরবর্তীতে সেটা আর খুঁজে পায় না। আমি আমার ঢাকাতে আমি আমার বোনের বাসার থেকে আমি আমার অফিসের এখানে আসতেছিলাম, আমার আরেকটা মেয়ের সাথে পরিচয় হয়। তো রাসেল ভাই, এখানে তোমার কোয়েসিডেন্ট যে এই মেয়েটারও লাস্ট তোমার গার্লফ্রেন্ডের মতো সেম টু সেম একই রকম সমস্যা। তো আমি এই জিনিসটা কখনো জানতে পারতাম না যদি না আমার পরবর্তী সেকেন্ড গার্লফ্রেন্ড ছিল, ওর মা যদি আমাকে না বলতো। আবার সেই জিনিস সেকেন্ড গার্লফ্রেন্ড যে আসলে বা সেই জিনিসগুলো কেউ বিলিভ করে না, একমাত্র ওর বাবা আর ওর মা। আবার সেই ওর বন্ধুর লোকে আছে, একটা ছোট ভাই আছে, তো ওরা এত কিছু ওটা জাস্টিফাই করে না। তো এই জিনিসগুলো আমাকে পরে বলছে। তো টাইম তো আমি আমার সেকেন্ড যে গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমি কতদিন কিছুদিন কথা বললাম। তো ওর সাথে আমার ফার্স্ট কমিউনিকেট হয়েছিল। আমি মাঝে মধ্যে গিটার প্লে করি, একটু শখ আছে আমাদের এলাকার পার্সোনাল একটা ব্যান্ড আছে। তো ওখান থেকে আমি ফেসবুকে চ্যাটিং করতেছিলাম, আমাকে বলতেছে কি করেন না করেন। তো আমি সিম্পলি বলছিলাম যে গিটার প্লে করতে। তো এইভাবে গান শোনানোর একটা ওয়ে দিয়ে তার সাথে আমার পরিচয় হয়। একটা সময় কন্টিনিউ দেখা হয়, বাসায় যাই, কথা কথা বলি। একটা সময় সে মেয়েটা আমাকে প্রপোজ করে। সামহাও ওর বন্ধুলা ভাই জিনিসটা কোনো সময় চাইতো না। বন্ধুলা ভাই এর পরও একদম আমি কিছু গিফট দিয়েছিলাম। এর একই লাস্ট টাইম আমার সাথে যা করছে, সেকেন্ড টাইম আমার সাথে সেম টু সেম একই জিনিস করছে। তো এই আগেরটা তো আমাকে কোনো সময় ক্ষতি করতো না, এইটা আমাকে কন্টিনিউ এখন পর্যন্ত ক্ষতি করা যায়। প্রত্যেক দুই দিন তিন দিন পর পর রাত্রেবেলা না পারি ঘুমাইতে, না পারি ঠিক মতো অফিস করতে। রাত্রেবেলা যখন আমি ঘুমাইতে যাই তখন আমার মনে হচ্ছে আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে আমি আমার মাথার কাছে আমার টেবিল ফ্যান ছাড়ি, আমার তো ঘুমের অভ্যাস হইতেছে সেলিং ফ্যান ছাড়ি, টেবিল ফ্যান দুটাই ছাড়ি। দেখা যাচ্ছে আমার সেলিং ফ্যান ঠিকই চলতেছে, টেবিল ফ্যানটা অফ আছে। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে টেবিল ফ্যান চলতেছে, আমার সেলিং ফ্যানটা অফ হয়ে গেছে। আর মাঝে মধ্যে এটাও মনে হইতেছে যে হ্যাঁ, আমি কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে, সানের কাছে ফিসফিস করে কথা বলতেছে। সামহাও এই প্রবলেমস গুলো আমি পরবর্তী হুজুরের কাছে আবার বলি। তো হুজুর আমাকে বলে যে তুমি তাকে একবার ডাকো, তার সাথে একবার কথা বলো, তাকে বলো যে এরকম তুমি প্রবলেম ফেস করতেছো, যদি সম্ভব হয় তাহলে তুমি তাকে যা যা গিফট গুলো দিছো জিনিসগুলো নিয়ে না। কারণ তোমার কোনো কিছু যদি তাদের কাছে থাকে সেটা নিয়ে যদি পেইন ফিল করে তখনই তুমি নিয়ে থেকে পড়ো, ভালো একটা সমস্যার মধ্যে করে যাবো। তো পরবর্তীতে আমি যদি একটা হইতো তাহলে একটা কথা ছিল, ওইটা কয়েক সেকেন্ড আসলে পেয়েছে পরপর দুইবার আমার সাথে সেম ঘটনা। অ্যান্ড এটার জন্য আমি লাস্ট সাত আট মাস যাবো টোটালি উইক ট্রিটমেন্ট করাতে করাতে আমার অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্যের অবনতি হয়েছে। এমন অবস্থা যে এটা স্টোরিও আমি বলতে চাইনি, সেন্ট্রাল লাইফ একটা স্টার্ট হয়ে গেছে। এটা যদি আমি আরো সামনে দু তিন বছর যদি কন্টিনিউ থাকি তাহলে দেখা দিতেছে আই এম স্টিল ডেড। আমি ফ্যামিলিতে কাউকে এই জিনিসগুলো শেয়ারও করতে পারতেছি না, কারণ শেয়ার করতে গেলে অনেকে বিলিভ করবে না, কারণ তারা এই জিনিসগুলো বিলিভই করে না। তো এখন ভুতেছেন পুরো গ্রুপসের কাছে, আসলে আপনাদের কাছে শ্রোতারা যারা শুনতেছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এর কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে দিবেন। আমার দ্বারা এই সিচুয়েশন পার করা আমি পারতেছি না, প্লিজ আপনাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট, যদি কারোর কাছে কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ রসুল ভাই, থ্যাংক ইউ বুদ্ধেশন। আর এটা হচ্ছে আমার বুদ্ধেশনের একটা ফার্স্ট যেটা বলতেছি, ইমেল আমি পাঠাইলাম অডিও ক্লিপ। আমি পূর্ব অনেক কাল থেকে আপনার ফার্স্ট থেকেই আপনাদের বুদ্ধেশন শুনি। থ্যাংক ইউ রসুল ভাই, থ্যাংক ইউ বুদ্ধেশন, অ্যান্ড আসসালামু আলাইকুম।
ভূত FM, the night comes alive with grounding form.
Yes, the night comes alive with grounding form. You're listening to Radio Food Theater FM. We are still at the shadow point. The show more at that time. It's a short minute. I'm going to show more on guest on it. I'm going to show you about the name of the name. Please, to tell you that for our ঘটনা আমরা শুনবো, এবং কোথা থেকে এসছেন সেটাও একটু ব্যাঙ্গে বলবেন।
জি ভাই, আমার নাম মোহাম্মদ সাদমান সাবিল, আমি মোহাম্মদপুর আলমাটিয়া থেকে এসেছি।
ওকে, শুনি আপনার।
আমার স্টোরিটা আমি স্টার্ট করছি, এটা হচ্ছে 2015 এ হয়েছিল। আমি আমার ফ্রেন্ড ইউলারের একটা ফ্যাকাল্টির সাথে ঘুরে গেছিলাম কক্সবাজার একটা রিসর্টে। তো প্রথম আমরা যেদিন গেলাম সেদিনকারই ঘটনা এটা। রিসর্টে টোটাল ছয়টা রুম ছিল আলাদা আলাদা জায়গায়। তো আমরা 25 জনের মতো ছিলাম, সবাই আর কি নর্মালি রুমে স্টে করতেছিলাম। তো রাত 12:30 দিকে আমি এবং আমার একটা ফ্রেন্ড কক্সবাজারের বিচে যাচ্ছিলাম, বিচে ক্যাম্প নিয়ে যাচ্ছিলাম, সেখানে আমরা আর কি স্টে করতাম। তো আমরা যখন রুম থেকে বের হয়ে সেখানে হাঁটাই স্টার্ট করতেছি, সোজা রাত ছিলাম, সেখানে একটা বেড়া ছিল, যে বেড়ার গেটটা খুলে আমাদের যেতে হতো। ঠিক সেই বেড়ার গেটটার সামনে যখন আমি যাই, আমার ফ্রেন্ড আমার সাথে দাঁড়ানো, আমরা দুজন একসাথে হাত ধরেই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি দুইটা জাস্ট পাঞ্জাবি, একটা সাদা পাঞ্জাবি যদি আপনি কোনো মানুষ ছাড়া হ্যাঙ্গারে ঝুলে রাখেন যেভাবে যেরকম লাগে দেখতে, ঠিক এরকম দুইটা পাঞ্জাবি বাতাসে ভেসে বেড়ার উপর দিয়ে আসছে আমাদের কাছে খুব স্পিডে। বুঝা যাচ্ছে তারা কোনো আক্রমণ মুডে আসতেছে আর কি আমাদের কাছে। তো আমি আমার ফ্রেন্ড দুজনে এই জিনিসটা দেখে খুবই ভয় পাই। আমরা ওই মুহূর্তে আমি তো অনেক নার্ভাস ছিলাম, প্রথমবার লাইফে দেখতেছি, আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ডটা আমার হাত ধরে নিয়ে একদম ছুঁড়ে দৌড় দিচ্ছে রুমের দিকে, রুমের ভিতরে যে গেট লাগিয়ে আমরা সারাটা রাত মানে অনেক ভয় পাইছি। সব ফ্রেন্ডের ডাকাইছি, পুরো 20 জন মানুষ আমরা ওই দিন এক রুমে স্টে করছি, ভয় পেয়েছিলাম আমরা। ইভেন আমার সেলফোনও আমি ফেলে দিচ্ছিলাম, সেটাও আর আমি ভয় নিতে যাইনি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো কক্সবাজারের আরো একটি ঘটনায়। আমাদের আরো একজন প্রথম যে অতিথি আছেন তার সাথে কক্সবাজারের ভয়ংকর ভয়াবহ একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমরা একটু শুনে আসবো।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি পয়জন বাইধাডিয়াচুস থেকে আসছি।
জি,
ঘটনাটা আমার লাইফের একটা খুবই মর্মান্তিক ঘটনা আমি বলবো, যেটা খুব রিসেন্ট ঘটে গেছে এবং আমার সাথে এত ভয়াবহ ভাবে ঘটনাটা ঘটছে যে আমি ডেটটাও ভুলি নাই। এটা ছিল 20 জুলাই, শুক্রবার
এই বছর
2018 সালে। তো আমরা হঠাৎই সবাই, এটা আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশন যে আমরা হঠাৎ হঠাৎ সবাই খুব ভ্যাকেশনে চলে যাই, লাইক উইকেন্ড গুলাতে। তো সেইবারও আমরা বৃহস্পতিবারে কক্সবাজার চলে যাই, অ্যান্ড শুক্রবার দিন হচ্ছে আমি খুব 9-10 দিকেই বিচে চলে যাই, কারণ ওই টাইমটা খুব ভালো ছিল, সানি ছিল। বাট ওই সময়টাতে বিচে কিন্তু 3-4 সাইন দিয়ে রাখছিল যে বৃষ্টি ঝড় এগুলো হচ্ছিল, কিন্তু ওই টাইমটাতে ছিল না শুক্রবার দিনটাতে। তো ওই সময় আমি হঠাৎ করে বিচে ছিলাম, আমরা সবাই ছিলাম, এমন না যে আমি একলা ছিলাম বা আমার ফ্রেন্ডরা ছিল, আমার অ্যাডাল্ট সিনিয়ররাও ছিল আমার সাথে, আমার খালা, আমার মামা ওরা ছিল, আমার ভাগ্নি ওরা ছিল। তো হঠাৎ করে না আমি একদম পুরো হাঁটু কোমর পানিতেই ছিলাম, হঠাৎ করে আমি পুরো না টানেলে পড়ে যাই।
আচ্ছা,
লাইক এটা খুবই ভয়াবহ। আমি এই ভূত এফএমের থ্রুতেও সবাইকে জানাবো যে বি কেয়ারফুল অ্যাবাউট দি বিচেস, যে টানেল খুব ভয়াবহ একটা জিনিস। তো যাই হোক, আমার খালা আমার থেকে এক হাত দূরে ছিল, কিন্তু আমি যেহেতু টানেলে পড়ে গেছি, যখন নাকি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে আঘাত যাচ্ছিল, ও দেখছিল ওর গলা, ও 5'7" হাইট, ওর গলা পর্যন্ত পানিতে চলে গেছে। তো আমরা যেহেতু মানে নট সো গুড সুইমার, আবার এমন হয়ে সুইমিং যাই না, কিন্তু আমি চেষ্টা করছিলাম যে পানিতে যত ভেসে থাকে। তো ওখানে এমন ফ্রাইডে ডুবার আগে এমন কোনো মানুষও ছিল না, লাইফ গার্ড বা দর্শনার্থী এরকম কেউ ছিল না। তো ওখানে লোকাল 3-4 ছেলে ছিল, আর JTSC নতুন কক্সবাজার করছে ওইখানকার একটা গার্ড ছিল। তো উনিও তাও একটু দূরে ছিল, উনি যখন নাকি দেখছে যে আমি কোন একটা প্রবলেমে পড়ছি, মেয়ে কয়েকটা মহিলা আছে ওইখানে, তো উনি ওনার উনি দৌড়ে আসছে, উনি দৌড়ে আসছে যখন উনিও খুব ভয় পেয়ে গেছে যে আমি টানেলে পড়ে গেছি, যে ওখান থেকে তো কাউরে আমার মনে হয় না কি হবে, আমার ব্যাক হেড পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আই ওয়াজ নট থিঙ্কিং এনিথিং, ইট ওয়াজ সামথিং দ্যাট আই এম জাস্ট গোয়িং লাইক ইন আ ওশন, লাইক অনেক দিক মানে অনেক দূরে কোথাও হারিয়ে যাচ্ছে, আমার সামনের কিছু আমি আর কল্পনা করতে পারতেছিলাম না। তো উনি আসছে, ওনার নাম ছিল আজিম, উনি কক্সবাজারে থাকে। তো উনি আমার সামহাউ সেভ করছে, উনি অস্বাভাবিক ভয় পাইছে। তো আমি রুমে চলে যাই, আমি এই ঘটনাটা বড়দের কাউরে বলি নাই, কিন্তু সামহাউ কেউ কেউ জেনে ফেলে, কিন্তু এটা আমার মায়ের সাথে কেউ শেয়ার করা নেই।
আচ্ছা,
সো দেন আমি অস্বাভাবিক ভয় পাই ওই দিনই, আমরা ইনানিতে যাই, কিন্তু আমি আর বিচে নামি নাই। তো রাতের দিকে আর কি আমার মামারা বলছে ও তো খুব ভয় পাইছে, আমার কাজিন ভাই, আমার ভাই ওদেরা বলছে ও খুব ভয় পাইছে, ও নর্মাল হইতে পারবে না, চলো ওর একটু বিচের থেকে হাতে নিয়ে আসি, অ্যাটলিস্ট then or she will be normal, like normal behave korbe, because of ami normal behave korte pachhilam na, ami water theke dure chhilam, in fact ami shower korte jete chhilam na, ei obosthay chhilam. To amar mamar amar ektu niye hatai niye ashan, amra mane seagull e chhilam, to seagull er jaygata khub lighting kora thake, oi jaygata te sob shomoy light thake, guards thake, onek secure ekta place. সো আমরা ওখানে গেছি, যাওয়ার পর একটু হেঁটে জাস্ট আমরা ব্যাক করে ওখানে হোয়াইট চেয়ার গুলা যেগুলো একদম সিগালের ক্লোজ, ওখানে আমরা জাস্ট দাঁড়ায় আছি, আমি সিট দিকে তাকায় দাঁড়ায় আছি, আর আমার ভাইরা আমার মামা ওরা আমার দিকে তাকায় আছে, মানে অপোজিট ডিরেকশন দুইজন। তো হঠাৎ করে আমার আরেক মামা আসছে আমাদের ডাকতে আর কি ব্যাক করতে 11:15 বাজে। তো হঠাৎ করে দে নোটিস যে একটা মেয়ে জাস্ট একদম আমার থেকে জাস্ট এক হাত দূর, আমার পিছনে, আমার থেকে এক হাত দূরে আমার পিছনে এসে দাঁড়াইছে। তো আমার মামারা বলছে যে দেখো একটা মেয়ে আসছে, অ্যান্ড মেয়েটা ওয়াজ ভেরি পলিশড, এমন না যে সে খুব মেন্টালি ইল বা সে কোনো অসুস্থ এরকম না, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড আশ্চর্যের ব্যাপার, এটা প্যারানর্মাল ইন্টারেস্টিং, আমি বলবো এটা কোনো ডার্ক ওয়ার্ল্ড এর স্টোরি বা সামথিং, এই মেয়েটা বিচে ছিল। একটা মানুষ যদি বিচে থাকে তার পায়ে অ্যাটলিস্ট একটু বালুর টুকরা থাকে, মাস্ক থাকবে, একটু ধুলাবালি থাকবে, তার পায়ে কোনো স্যান্ডেল ছিল না, তার পায়ে কোনো ধুলাবালি কিছু ছিল না। অ্যান্ড সে একদম স্ট্রেইট আমার দিকে তাকাইছিল, এবং আমার সাথে যারা ছিল আমার ফ্যামিলি মেম্বাররা, ওরা খুব ট্রাই করতেছিল যে মেয়েটারে আমার দিক থেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, তারা খুব হইচই করতেছিল, কিন্তু মেয়েটা একদম স্ট্রেইট ওয়েতে আমার দিকেই তাকাইছিল। অ্যান্ড আমি, সে আমার এত ক্লোজ ছিল, লাইক এক হাত ডিস্টেন্সে আপনার পিছু যদি কেউ থাকে আপনি বুঝবেন যে তার নিঃশ্বাস বা তার ব্রিথিং কিছু একটা আপনি ফিল করবেন। অ্যান্ড আমি খুব ইয়ারলি ফিল করতেছিলাম, আমি খুব আইনিজি লাগতেছিলাম আমার সামহাও, যে খুব খারাপ লাগছিল। দেন আমি বললাম চলো আমরা রিটার্ন করি। দেন আমরা রিটার্ন করলাম, আমি যখন তারে ক্রস করলাম, অ্যান্ড শি ওয়াজ জাস্ট মুভিং উইথ মি, রোটেটিং উইথ মি, আমার সাথে রোড করতেছে। আমি মুভ করে যখন ব্রিজে কাঠের পুলটা তুললাম, উঠে জাস্ট আমরা 5 থেকে 7 সেকেন্ড, অ্যাটলিস্ট 5 সেকেন্ডের মধ্যে আমার ভাইটা আবার অবজার্ভ করছিল যে এইটা কোন মেয়ে, লাইক শি ইজ ভেরি, মানে একটা গুড গুড বলছে, বোঝা যাচ্ছে যে ভালো ফ্যামিলির একটা মেয়ে, মানে সে কোনো প্রবলেম পড়ছে আর সামথিং, আর এইভাবে কেন তাকায় আছে আমার দিকে। তো স্প্লিট, মানে 5 সেকেন্ডের মধ্যে ওই জায়গায় তো আলো, এমন না যে বিচে কেউ হারায় লুকায় যাবে, আর এমন না যে ঝাউবনের কাছে ছিল যে সে ঝাউবনে হারায় গেছে, ওই মেয়েটা 5 সেকেন্ডের মধ্যে ডিসঅ্যাপিয়ার, সবার সামনে থেকে ডিসঅ্যাপিয়ার। অ্যান্ড ওই জিনিসটা আমাকে এত ভয়ঙ্কর ভাবে এফেক্ট করছে যে আমি রুমে এসে আমি লাইক সারা রাত কাঁদছি, আর আমি আমার ভাইয়ের সাথে শেয়ার করছি যে আমি এটা একদম ইনার সোল থেকে ফিল করছি, যে মানুষের ইনার সোল তো মানুষকে জানায় যে তোমার সাথে এইটা হচ্ছে বা এরকম, যে আমি এটা ফিল করছি যে আজকে ইট ওয়াজ মাই ডেথ ডে, আমি মারা যাইতাম, লাইক সামহাও আমার কিছু একটা নিতে আসছিল কিন্তু আমার নিতে পারে নাই। অ্যান্ড রাত্রেবেলা তুমি যেটা দেখে আসছো আমার পিছে, অ্যান্ড আই ওয়াজ ফিলিং দ্যাট, লাইক আমি বলতে বলতে আমার অনেক গুজ বাম্পস হচ্ছে, আমি স্টিল ফিলিং দিস থিং, আমি নর্মাল হতে পারি নাই সিরিয়াসটা, যে আমার কাছ থেকে মানে আমার নিয়ে যেতে আসছিল কিন্তু সামহাও আমার নিয়ে যেতে পারে নাই, সো দ্যাট থিং ওয়াজ রিয়েলি অ্যাংরি, আর কিছু একটা বলতে আসছিল আর আমার সাথে কিছু ইন্টারাক্ট করতে আসছিল। অ্যান্ড এই যে সব রাস্তাতে আমার সাথে এত ভয়াবহভাবে কাজ করছে যে এরপর আমি পৃথিবীর দুনিয়ার যেই বিচেই গেছি, যে কোনো সুইমিং পুলে গেছি, আই নেভার গো টু দি ডেথ, আমি একদম কর্নারে থাকছি, আমি আর কখনো কোনো বিচে নর্মাল পাই নাই,
ওই ট্রমা থেকেই বেরিয়ে আসাটা আর পসিবল
হয় না। এবং ওই ইনসিডেন্টে 20 সাইকের পর লাইক 3 দিন আমি শাওয়ার করছি খুব অদ্ভুত ভাবে, লাইক আমি আমার ফ্যামিলি কারণে নিয়ে শাওয়ার করছি, বিকজ পানির টাইমে ফোবিয়া হয়েছিলাম, এবং ওই মেয়েটার চেহারা আমি আজ পর্যন্ত ভুলি নাই, অ্যান্ড ওই মেয়েটার চোখ আমি দেখতে পাই নাই। আপনি যদি দেখেন মানুষের চোখের হোয়াইট পার্ট অন্ধকারও দেখা যাবে, কিন্তু তারটা ছিল পুরোটাই ডার্ক, আই ডোন্ট নো এটা কি ছিল। সো এটা আমার জীবনের খুব ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স, যেটা নাকি আমি প্রত্যেকদিনই প্রায় মনে করি, আর আমার অস্বাভাবিক লাগে ঘটনাটা।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, এবং বাবু ভাই কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড ভাই আপনি যে ঘটনা শেয়ার করলেন, দুটো কক্সবাজার ঘটনা শুনলাম, বাবু ভাই একটা অসাধারণ ঘটনা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ধন্যবাদ। এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুটবল এফএম,
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Welcome back. The night comes alive with coming phone. You are listening to Radio Food Theater of FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন, নাটোর থেকে আছেন ওবায়দুল সরকার আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি ক্যান্টি আসিফ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি মনিরুল ইসলাম, কক্সবাজারের ঘটনার সাক্ষী আমি, তার মানে তার সাথে এরকম ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে হৃদয় JSR আমাদের সাথে আছেন, আছেন, দেখতে পাচ্ছি ইয়াসিন শাফিন আছেন আমাদের সাথে, মাইশা আলম মাহি আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও বিহঙ্গ বালক রিফাত হুসাইন আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান বাপ্পি আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন মাসুদ পারভেজ আছেন আমাদের সাথে, মাহরিজ আহমেদ বাপ্পি আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও MD নাজমুল হুসাইন, এবং তিনি একটা হোস্টেল থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন, রিফাত হুসাইন চট্টগ্রাম থেকে শুনছেন, আছেন সাগর আমাদের সাথে এবং তেলিপাড়া থেকে শুনছেন, আরিফুল ইসলাম নাটোর সুমন আছেন আমাদের সঙ্গে, আবু রায়হান নাটোর থেকে আছেন আমাদের সঙ্গে, জয় আহমেদ কিশোরগঞ্জ থেকে আছেন আমাদের সাথে আছেন, সোহেল রানা সোহেল, বাবু ভাইয়ের ঘটনা ভালো লেগেছে তার কাছে এবং তিনি বাবুর ঘটনা চান সেটা তিনি জানিয়েছেন, MD শাহুন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। থ্যাংক ইউ যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের যে ভূত ফোনের যে পেজটা সেই পেজেও আপনাদের অনেকে আছেন, তার আগে আমি একটু জানিয়ে দিই, আমাদের যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত FM @radiofoodtheater.fm, which is BHWT FM @radiofoodtheater.fm
radio@fm.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো পেজ রয়েছে www.facebook.com/radiofoodie and www.facebook.com/footfm.russell। চলে যাব আমাদের
খুলনাতে এবং আমার দাদি সরকারি চাকরি সুবিধার্থে প্রতি সপ্তাহে একবার করে খুলনাতে যাওয়া হতো বাবার দ্বিতীয় শ্বশুর বাড়িতে মানে আমার নানি বাড়ি। সেখানে এক সপ্তাহে বুধবার আমরা যাই, যাওয়ার পরে যেতে যেতে দুপুর হয়ে যায়। দুপুর হওয়ার পরে ওয়েদারটা খারাপ থাকে, খারাপ থাকার পরে সেই সপ্তাহ থেকে যাওয়া লাগে। এখন আমি দুপুরবেলা যখন পুষাই তখন আমার বাবাকে দেখে আমি জেদ ধরি যে বাবা না ডাব গাছে ডাব খাবো। তার আগে লেসেনারদের সুবিধার্থে আমার নানি বাড়ির বিস্তারিত বলতেছি। নানি বাড়ির চারপাশটা নারকেল গাছ দিয়ে ঘেরা এবং পাশে একটি প্রাইমারি স্কুল আছে, তার পাশে শত বছর বয়সী একটি বট গাছ আছে। আমার বাবা অনেকদিন পর আমাকে দেখে এবং আমার আবদারটি শুনে সে হুট করেই একটি দা নিয়ে নারকেল গাছে উঠে যায়। নারকেল গাছে উঠে যাবার পরে নারকেল গাছ থেকে 3 থেকে 4 মিনিটের মাথায় উঠে আবার হুটহাট করে নেমে আসে। নেমে এসে আমি এবং আমার বড় ভাই সাথে ছিলাম, দুই ভাইকে বলে যে একটা লাঠি ম্যানেজ করে নিয়ে আসতে। ঘটনাটা আমরা বুঝতে পারি না যে হঠাৎ করে গাছে উঠলো ডাব পাড়ার উদ্দেশ্যে, তারপর আবার নেমে আসলো, নেমে আসার পরে আবার লাঠি চাচ্ছে। আমরা কিছু বুঝে ওঠার আগে বাবা আমরা যখন দেখছি যে লাঠি নিয়ে নিচে এসে দাঁড়াইছি তখন বাবা আবার গাছে উঠে উঠে আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি যে গাছের উপরে একটা গর্ত আছে পাখির বাসা, এবং পাখির বাসার ওখানে আমার বাবা দা দিয়ে বারবার কূপ মারতেছে। হঠাৎ করে একটা সাপ বের হয়ে আসে, সাপটার মাথায় এক কূপে বাবা কেটে ফেলায় এবং বাকি যে অংশটুকু থাকে সাপের সে অংশটা এক হাত দিয়ে টান দিয়ে নিচে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর আমি এবং আমার বড় ভাই দুজন মিলে সাপের গায়ের উপরে বাড়ি মারতে থাকি। এক পর্যায়ে বাবা আবারও নিচে নেমে এসে কোনো ডাব পাড়া ছাড়াই নেমে এসে আশপাশ থেকে যত শুকনো পাতা আছে পাতা এক জায়গায় জড়ো করে সাপটার গায়ে সাপটার উপরে দিয়ে আগুন ধরায় দেয়। ঘটনাটা দুপুরের লাঞ্চ আওয়ারের আগে হয়ে যায়, এরপরে যে যার মতো যার স্থানে চলে যায়, যে যার মতো লাঞ্চ করে নাই। এর মাঝে দেখা যাচ্ছে ঘটনাটা সবাই ভুলে যায় এবং আমরা সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় থাকি, প্রাইমারি স্কুল আশপাশে খেলাধুলা করি। একটা পর্যায়ে দুপুর গড়ায় সন্ধ্যা হয় এবং ওয়েদার খারাপ হওয়ার কারণে সেদিন রাতে থেকে যাওয়া লাগছিল। রাত্রেবেলা হঠাৎ করে 2-3 যে যার মতো রাতের ডিনার করে সবাই ঘুমায় পড়ে। এরপরে হঠাৎ করে বাবা রাত্রে 2-3 সময় জেগে ওঠে, জেগে আমাদের কাছে আসে, এসে বলে যে আমি হঠাৎ করে একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নের কারণে ঘুম ভেঙে গেছে, আমি ঘুমাচ্ছি না। দেখেন তো পাশে একটা আশপাশ থেকে একটা বাঁশির শব্দ আসতেছে। বাঁশির শব্দটা একদম অদ্ভুত এক ধরনের বাঁশির শব্দ, মানে নর্মাল বাঁশি না, থেকে থেকে হচ্ছে, 2 সেকেন্ড হচ্ছে, এরপর আবার অফ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে পাশে বটগাছ আছে, বটগাছ থেকে আসতেছে। এখন বাবা দাদি এবং ভাই এবং 3-4 মিলে আমরা বটগাছের কাছে যাই। যাওয়ার পরে দেখি যে আসলে বাঁশির সুরে কোনো উৎসই নাই, সেখানে আমরা যাওয়ার পরে বাঁশির শব্দটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, সারা রাত এভাবে কাটছে ভয়ে আতঙ্কে। এরপর সকালবেলা আমরা চলে আসব, কিন্তু বাবা বলে দুপুরে লাঞ্চ করে আসতে। তো সেখানে লাঞ্চ করে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সেখান থেকে রওনা দিই যশোরের উদ্দেশ্যে, আমি দাদি বড় ভাই এবং ছোট বোন। যশোরে এসে যশোর আমাদের ফুপুর বাড়ি আছে, ফুপুর বাড়ি থাকি আমরা। ফুপুর বাড়ি থেকে সন্ধ্যার সময় আমরা রিক্সা করে যশোরে আমাদের ক্যান্টনমেন্ট খয়তলা বাজারে উদ্দেশ্যে রওনা করি। সেখানে আসার পরে হঠাৎ করে আমরা রিক্সায় ছিলাম এবং উল্টো মুখে একটা মোটরসাইকেল এসে সজোরে আমাদের রিক্সার উপর উঠায় দেয়। এতে আমি মারাত্মকভাবে আহত হই এবং আমার বড় ভাই এবং দাদি স্বাভাবিকভাবে সুস্থ ছিল। আমাকে প্রাথমিকভাবে যশোর ক্যান্টনমেন্ট CMS হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে 6 মাস আমি চিকিৎসা দিয়েছিলাম, 6 মাসের পরে আমার দাঁতটা ভেঙে যায়। যে প্রথম অবস্থায় দাঁতটা ভালোভাবে ভাঙেনি, পরে যা 6 মাস পরে দাঁতটা তুলে ফেলানো হয়েছিল। আমরা যখন বাসায় আসি, হাসপাতালে চিকিৎসা করার পরে বাসায় আসি, বাসায় আসার পরে আমার বাবা আমার দাদিকে ফোন দেয় যে আমরা ঠিকভাবে পৌঁছাইছি কিনা। তখন আমার দাদি আমার বাবাকে বলে যে আমরা মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি, একটু জন্য মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি। তখন বলে মা তোমাকে একটা কথা বলা হয়নি, আমার বাবা আমার দাদিকে বলে যে আমি রাত্রে দুটা তিনটার সময় যে উঠে আসছিলাম তখন একটা খারাপ স্বপ্ন দেখছিলাম যে কেউ একজন আমাকে বলতেছে যে তুমি আমার ছেলেকে মারছো, আমি তোমার ছেলেকে মারবো। তখন ছোট ছিলাম, কথাটা এড়াই গেছিলাম এবং আমরা ভাবছিলাম যে আমরা প্রথম ঘরের সন্তান, তার জন্য হয়তো বাবা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলেছে। পরবর্তীতে যখন এখন বয়স হয়েছে তখন আমরা সাধারণত বুঝতে পারি যে আসলে ঘটনাটা সত্য হতে পারে এবং এই জিনিসটা
আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আমরা সবাই এই সময়টা কক্সবাজারে যাওয়ার সময় এবং আমরা সবাই একটু সাবধানে যেন থাকি এবং যদি এরকম কোন ঘটনা, আমি চাই না যে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনায় কেউ পড়ুন, যদি কোনো ঘটনা যদি আপনারা শুনে থাকেন কারো কাছ থেকে বা কোনো ঘটনা জেনে থাকেন অবশ্যই অবশ্যই জানাতে পারেন। এবং আমরা তো ভাবছি আজকে পরপর কক্সবাজারের দুটো ঘটনা শুনে আমার মনে হলো যে কক্সবাজারের একটা সিরিজও করে ফেলতে পারি আমাদের কয়েকশো জন কক্সবাজারে যারা আছেন তাদের শুধু ঘটনা হলেও হলেও চলবে, আর আমাদের তো সমস্ত বাংলাদেশের মানুষই আমরা কখনো না কখনো কক্সবাজারে যাই। সুতরাং আমরা এই কক্সবাজারের ঘটনা আসলে যদি খুব চাই তাহলে শেষ হবে না। আমি নিজেও কক্সবাজারে আমাদের ভূত ফিল্ম নিয়ে গিয়েছিলাম এবং সেখানে আমরা কক্সবাজারের একটা এপিসোড করি, আউটডোর এপিসোড করি এবং সেখানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই ঘটনার সন্ধানে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা জানতে পারি। এবং কিছু কিছু পাহাড় আছে যে পাহাড়গুলো হন্টেড, সেখানকার স্থানীয়দের কাছে আমরা জানতে পারি সেটা আপনাদেরকে সেই সম্পর্কে বলেছিলাম, যারা পুরনো লিসেনার তারা জানবেন এবং তাদের হয়তো মনেও আছে। এবং আমরা সেই পাহাড়গুলো আমরা রাতের বেলার দিকেও কিছু পাহাড় ভিজিট করি এবং কক্সবাজার স্থানীয়দের কাছে যে সমস্ত ঘটনা আমরা শুনি সে সমস্ত ঘটনা শুনে একদম শিউরে উঠতে হয় আমাদের কাছে। তো আপনারা যদি এরকম কক্সবাজারে যান তাহলে স্থানীয়দের কাছ থেকে খোঁজ খবর নিয়ে যদি কোনো ঘটনা পান অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমরা সুন্দরবনের ঘটনার প্রথম দিকে বেশ কিছু পেয়েছিলাম, মাঝখানে সুন্দরবনের ঘটনা অনেক দিন পাইনি, কিন্তু সুন্দরবন আরও একটা জায়গা যে জায়গাতে অনেক আজব আজব ঘটনা ঘটে এবং অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। এবং যারা খুলনার আছেন তাদেরকে বলবো যে সুন্দরবনের কিছু ঘটনা যদি আমাদের পান তাহলে আমরা একটা সুন্দরবন নিয়ে একটা কক্সবাজার নিয়ে আলাদাভাবে এপিসোড করতে পারি। আমার তো ইচ্ছা আছে এক একদিন এক একটা জেলা নিয়ে আমরা এপিসোড চালিয়ে যাব, যদি সেরকম পরিমাণ ঘটনা ইন্টারেস্টিং ঘটনা যদি আমরা সেই সমস্ত জেলা থেকে পেয়ে যাই। তো যাই হোক, বগুড়া যেমন মহাস্থানগড় তারপরে আরো আরো যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় আমি বিশ্বাস করি যে ঘটনা খুঁজলে পাওয়া যাবে। এবং পুরনো মানুষদের যারা আপনাদের পরিবারের সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে আপনারা ঘটনা খুঁজুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন যে এই এলাকা ভিত্তিক কোনো ঘটনা আছে কিনা। দেখবেন যে অসাধারণ কিছু ঘটনা হয়তো আপনারা পেয়ে যাবেন এবং পাওয়াটাই খুব স্বাভাবিক। এবং পেলে অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofurti.fm, which is bhotfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আছি, আমি এসেছি মধ্যপাড্ডা থেকে, আমার হোম টাউন পাবনার অষ্টমনির সাথে।
ওকে,
তো আমার ঘটনা আমি এর আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম ওটা আমার নিজের সাথে, তো আজকে যেটা শেয়ার করবো ওটা আমার ভাগ্নে শিমুলের ঘটনা। তো ঘটনাটা গোপালগঞ্জ জেলার, আমি সঙ্গত কারণেই প্রতিষ্ঠান কিছু এবং কোনো ব্যক্তির
নাম আমরা বলব না।
তো ঘটনা এবছরই হয়, রোজার ঈদের আগে রোজার মধ্যে। তো যেটা হয়, ওরা যেহেতু প্রতিষ্ঠানে ওরা প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হয় এবং প্রতিষ্ঠানটাও প্রায় নতুন করা হয়, এ কারণে প্রতিষ্ঠানে সাফিসিয়েন্ট আসলে ছিল না ছাত্রদের জন্য হল। তো ওরা ফার্স্ট ইয়ার থাকা ধরুন ওরা ভার্সিটি থেকে একটু দূরে ম্যাচ নেয়, তো ওখানে দেখা যায় ম্যাচ করারও প্রতিযোগিতা হয়, যেহেতু একটা প্রতিষ্ঠান হয়েছে ছাত্র ধরার একটা প্রতিযোগিতা থাকে। তো ওরা যেখানে ম্যাচটা নেয়, ম্যাচটা আসলে টিন শিটের, তো যেখানে ম্যাচটা নেয় ওখানে আশেপাশে প্রায় 500 গজের মধ্যে কোনো বাড়ি নেই, 500 গজ পরপর প্রায়, মানে অ্যাভারেজে 500 গজ পরপর কারো বাড়ি আছে। তো পরিবেশটা এমনি একটু হন্টেড ছিল, তারপরে পুরা এলাকাটা মাটি, যে একটু দ্রুত কোথাও যাবে সে উপায় ছিল না। তো ওরা মোট 5 জন থাকে ওখানে, ওই ম্যাচে 5 জন থাকে। তো হঠাৎ ওদের মধ্যে একজন একদিন সন্ধ্যাবেলায় মাগরিবের আজানের আগে হাত মুখ ধুয়ে হয়তো কাপড় তারের ওপর মানে এলে দিচ্ছে। তো দেওয়ার সময় হঠাৎ তার চোখ যায় পাশের একটা গাছ, মানে পাশে পরপর তিনটে কাঁঠাল গাছ ছিল, অনেক পুরাতন বড় কাঁঠাল গাছ। তো দেখে হঠাৎ করেই দেখে সে একটা লোক পা ঝুলিয়ে বসে আছে, এবং লোকটার আকারে আমাদের স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড়, এবং গায়ে জুব্বা পরে, এবং তার গায়ে মনে হচ্ছে যে আলো বের হচ্ছে। এবং সে কনফিউজ ছিল যে এটা আমি গোধূলির সময় যে আলো সেই আলো নাকি, কিন্তু সেটা সে এই কথা বলছে যে কাঁঠাল গাছে এইভাবে এই মানুষ কিভাবে থাকবে। এবং অদ্ভুত তার আকৃতি, অদ্ভুত তার চেহারা, এবং এতই তার গা থেকে আলো বের হচ্ছে এবং এতই লাইটেড ছিল যে বোঝা যাচ্ছে না কোনটা তার মুখ, শুধু তার শেপটা বোঝা যাচ্ছে। তো সে ভয় পায়, ভয় পেয়ে দৌড় দেয়, সবাইকে ডাকে যে আমি এই জিনিস দেখছি, তোরা আয়। তো সবাই আসে, আসার পর সবাই মজা করে, বিশেষ করে আমার ভাগ্নে শিমুল, ও একটু দুষ্ট প্রকৃতির, ও বেশি মজা করে। তো যাই হোক, ওই ছেলেটার ভয় মনে থাকে যে আমি এটা আসলে, এটা আমার কনফিউশন না, হ্যালুসিনেশন না, এটা আমি যা দেখছি সত্যি দেখছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি দেখলাম। তো যাই হোক, কিছুদিন পর সবাই ভুলে যায়। তো এর মধ্যে ওদের মিড টার্ম পরীক্ষাও শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পরে একে একে সবাই চলে যেত। তো দুইজন থাকে মেসে, আমার ভাগ্নে শিমুল আর একটা ছেলে থাকে, ছেলেটার বাড়ি ময়মনসিংহ। তো ছেলেটা কোনো কাজে হয়তো গোপালগঞ্জ শহরে যায়। তো শিমুল মানে সবাই, ওরা কয়েকজন ওদের মেসের পাশে একটা মাচা করেছিল পুকুরের পাশে। তো ওরা রিল্যাক্সের সময় কাটানোর জন্য সেই মাচায় বসে থাকে। তো শিমুল সেই দিন সন্ধ্যার সময় মাচায় বসে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ও ফোনে কথা বলছে। তো ফোনে কথা বলছে, এদিক ওদিক তাকাচ্ছে, ওর পরিবেশটা খুব ভালো লাগছে যে ওর সামনে পুকুর, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওর মাথার উপর গাছ আছে, ওর গায়ের উপর খুব একটা বৃষ্টি পড়ছে না, ওর পরিবেশটা খুব ভালো লাগছে। তো ইতিমধ্যে ও এদিকে ওদিকে তাকাতে তাকাতে ঠিক ওই গাছটার দিকে আবার চোখ, এবং ও দেখে যে সেম ওর বন্ধু যে জিনিসটা দেখছে সেম একই জিনিস, মানে তখন আরো অন্ধকার ছিল যেহেতু মেঘলা পরিবেশ ছিল, দেখে ওই যে বর্ণনা দিচ্ছে সেরকমই একটা লোক। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওই লোকটার হাতের নিচে আরেকটা বাচ্চা আছে, এবং মনে হচ্ছে পিঠে তার গাটা বুলিয়ে দিচ্ছে লোকটা। তো ও হেঁটে গ্লান্স দেখে প্রচন্ড পরিমাণে ভয় হয় যে এটা কিভাবে সম্ভব, বৃষ্টি হচ্ছে, অন্ধকার, কোনো জায়গায় কোনো আলো নাই, লোকটার গা থেকে কিভাবে এত আলো বের হচ্ছে, আর এই বাচ্চাটাই বা কে, এবং তাদের আকৃতি অদ্ভুত, এবং তার বন্ধু আগে যেমন দেখেছিল ঠিক তেমনই, তার কোনো আকৃতি বোঝা যাচ্ছে না আলোর জন্য, শুধু শেপটা বোঝা যাচ্ছে। তো ও একদম স্টান্ট হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তো সাথে সাথে ওর বন্ধুকে ফোন দেয় যে আমি একটু সমস্যা হয়েছে, তুই বাসায় ঢোকার আগে আমাদের মাচা এখান দিয়ে পুকুরের পাড়ে আসিস, আমাকে নিয়ে যা, আমি একটু সমস্যায় পড়ছি। তো ওর বন্ধু বোঝে, ওর কথা দেখি বোঝে যে আসলে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, দ্রুত চলে আসে। আসার পরে দুজন একসাথে যায়। তো এরপরে ঘটনাটা সবার সাথে শেয়ার করা হলো, যেহেতু সময় বেশি হয়ে যায় তো ঘটনাটা সবার মনে থাকে না। তো এর কিছুদিন পরে সব ঠিকঠাক, একদিন ওর ফ্রেন্ড পাশে কথা বলছে, পাশে বলতে সেখানে হয়তো ধান ক্ষেত ছিল, যেহেতু একদম গ্রামের মধ্যে। তো ধান ক্ষেতে কথা বলছে, হঠাৎ চিৎকার। তো চিৎকার, সবাই ভাবছে ওখানে যেহেতু মাটি পরিবেশ ছিল, ওখানে হয়তো যোগ টোক অনেক কিছুই থাকে, হয়তো কামড়েছে, সবাই লবণ নিয়ে দৌড় দেয়, যত যোগ ধরছে যোগ ছাড়ানোর জন্য লবণ নিয়ে যায়। তো যে দেখে ওকে আর খুঁজে পায় না, খুঁজে পায় না, দেখে এক জায়গায় ধানের উপরে পড়ে আছে আলের উপর। তো ধরে তুলে কোনো রকম ঘরে আনে, আনে মাথায় পানি টানে ঢালার পরে জামা কাপড় সব আনিয়ে দেয়, দিয়ে পানি ঢালে। তো দেখে ওর পিঠ বরাবর, পিঠের একদম বাম পাশে পিঠ বরাবর উপর থেকে নিচ পর্যন্ত দুটো দাগ, আঁচড়ের বড় দাগ, এবং সেখান থেকে রক্ত ঝরছে। তো রক্ত ঝরছে, তারপরে ওর কোনো জ্ঞান নেই, ওকে পানি ঢালা হচ্ছে, সবাই অনেক ভয় পায়। তো ওরা কিছু না বুঝেই সাথে সাথে ম্যাচ মালিককে ফোন দেয়, ম্যাচ মালিক চলে আসে, এবং ম্যাচ মালিক কি জানে, সেই ভালো জানে, সে কোনো ডাক্তার নিয়ে আসে নাই, সে সরাসরি একটা হুজুর নিয়ে আসছে, এবং তার উদ্দেশ্য কি ছিল সেই ভালো জানে। তো হুজুর নিয়ে আসেও প্রথমে কোনো কাজ হচ্ছিল না, এবং চারদিকে যেহেতু এর মধ্যে অনেক রাতও হয়ে গেছে, সবার মধ্যে একটা ভয়ের পরিবেশ কাজ করছে। তো হুজুর দোয়া দোয়া পড়া শুরু করেন, উনি ওর শাহাদত আঙ্গুলটা ধরে যখনই সুরা জিন পড়া শুরু করে। তো ও আমাকে যেভাবে বলে, ও যেহেতু ঘটনার প্রত্যক্ষ ছিল, ও বলে যে যখন হার্টের রোগীকে, যখন হার্টের রোগী সেন্সলেস হয়, যখন তাকে হৃদয় যখন প্রথমে বাম্প করে, ঠিক সেরকম ও বাম্প করছে এবং বেশ কয়েকবার, এবং যখন আরো জোরে জোরে হুজুর সুরা পড়া শুরু করে তখন ওর চোখটা খোলে, এবং চোখটা দেখেই সবাই ভয় পায় যে চোখটা পুরো একদম ডিমের ডিম, যেমন খোসা ছাড়ালে যেমন সাদা সেরকম সাদা, মুখ চোখ দুটো অনেক বড় বড়, সবাই ভয় পায়। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে হুজুর যখন হুজুর তারপরে সুরা পড়তেই থাকতেছেন, ও করে কি মানে কানটা ধরে, প্রথমে কানটা ধরার চেষ্টা করে, যখন সবার হাতটা চেপে ধরে তখন হাত এবং পা দুটি উল্টা দিকে বাঁকায়, ও এক ঘর থেকে আরেক ঘর, যেহেতু টিনের ঘর ছিল এই কারণে ও সদর যেতে পারতেছিল না, কিন্তু ছোট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে দৌড়ার চেষ্টা করে। তো সবাই ওকে জাপটে ধরে, ধরার পরে হুজুর ওর কানের কাছে জোরে 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 সুরা পড়তে থাকে। ও চিৎকার দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। এরকম ধস্তাধস্তি কিছুক্ষণ করার পরে ও সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস যেই হয় সাথে সাথে ওকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হওয়ার পরে ওখান থেকে অনেকক্ষণ পরে তার সেন্স ফেরে। তো এরপরে যেটা হয়, ম্যাচ মালিক ওখানে মিলাদ দেন, অনেক কিছু করেন, কিন্তু ওরা যখনই কারণটা জানতে চাইছে কেন এমন হলো আর কেনই বা আমরা সবাই একসাথে এরকম দেখি, ম্যাচ মালিক এর কোনো সদুত্তর দেননি। এটাই ছিল ঘটনা। এরপরে ওরা ওদের মানে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বাসা নিয়ে এখন থাকে, ওখানে তারা থাকেন। এটাই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ, অনেক চমৎকার একটা ঘটনা। এবং আমরা রিপ্লাইও পাচ্ছি, আমরা কমেন্টও দেখতে পাচ্ছি যে অনেকে অনেক পছন্দ করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
শ্যামলী থেকে এসেছি, আমার নাম আব্দুল সালাম। তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর রাঙ্গিতে। তো আমি আমার নিজের গ্রামের কথা বলবো, আর এটা হচ্ছে আমার নিজের মানে বাড়ির সাথে একটা মানে জড়িত। তো এটা হচ্ছে আপনার 2015 সালে রমজান মাসে, এরা একদিন রাত্রে আমাকে স্বপ্নে দেখায় যে রাত্রে স্বপ্নে আমাকে দেখায় যে তোরা যে বাড়ি নতুন বাড়ি বানাবি, তো এই বাড়ি যেন ফার্স্ট তুই যেন এই কাজটা শুরু করিস, অর্থাৎ তুই মাটিটা কাটিস। তো আমার তখন আমার এসএসসি এক্সাম ছিল, সেক্ষেত্রে আমি ফার্স্ট আমি মাটিটা কাটতে পারি নাই। তো আমি পরীক্ষা শেষ করে এসে দেখি যে এটা মিস্ত্রিতে আপনার হচ্ছে যে মাটি কেটে ফেলেছে। তো পরে আমি মাকে বললাম যে মা এই স্বপ্নে দেখছিলাম, তো বলে আছে তাহলে তুই এক কাজ কর, তুই ওটা তুই খোড় মাটি, ঠিক আছে। আমি তখন মাটিটা খুঁড়ি, তো মাটি খোঁড়ার পর তখন কিছু হয় নাই। তো তার সেকেন্ড মানে পরবর্তী রাত্রে আমাকে এবার দেখায় যে সালাম যে তুই এটা তো করিস নাই, নাম উল্লেখ করি আমার সালাম তুই এটা করিস নাই, তো ঠিক আছে তোর একটা সমস্যা হবে আর কি, তোর এই মাটি নিয়েই কি সমস্যা হবে। তো যখন আমার মানে কাজ চলে, ঘরের কাজ চলে, তো আমার ঘর যখন মানে প্রায় আপনার শেষের দিকে, তখন হচ্ছে যে মাটি মানে যে রুমের মধ্যে যে মাটি দেওয়ার জন্য যে মাটি লাগে, সে মাটি আপনার হচ্ছে যে আমার একটা পরিত্যক্ত জমি ছিল, এটা পরিত্যক্ত একটা জমি ছিল, ওইখান থেকে মাটিটা আমার এনে ভরাট করা হয়। তো এটা মূলত রমজান মাসে, তো রমজান মাসে তখন প্রচুর বৃষ্টি হয়। তো মাটি যেখান থেকে আনা হয়েছিল সেখানে আমার গর্ত মানে গর্তটা হয়েছিল যে গভীর হচ্ছে 8 থেকে 10 ফিট, আর আপনার দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 10 থেকে 12 ফিট। তো এই পানি এটা মূলত বর্ষা রমজান মাসে বর্ষা
বলেছেন,
এটা আপনার হচ্ছে যে পানি ভরাট হয়ে যায়। তো পাশের জমিতে আমরা হচ্ছে একজনের মানে খেত মানে ধান ছিল, তো ওই সময়টা আমরা ধান ছিল, ধান থাকার কারণে ছাগল অথবা কোনো কিছু লাগবে, বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার কারণে তো ওই ওই একটা ছেলে মানে অর্থাৎ তার বয়স হয়তো 17 থেকে 18 বছর হবে, তো ওনার সাথে বৃষ্টিতে ফেলেছে আরো 2 জন ছেলে আছে ছোট ছোট, তাদের বয়স হয়তো 7 থেকে 8 বছর হবে। তো ওদের সাথে নিয়ে মানে ভিজতে ভিজতে উনি ওই ধান ক্ষেতের দিকে যায়। তো ওই ধান ক্ষেতের পাশেই আপনার হচ্ছে মূলত আমার দুই যে গর্ত, গর্ত মূলত গর্ত তো হচ্ছে যে উনি যখন গর্তের দিকে যায় তখন দেখে যে ওই গর্তের মধ্যে যে মানে কেউ যেন পড়ে গেছে, কেউ পড়ে গেছে, এর জন্য ওই গর্ততে গোটার জন্য অনেক মানে চেষ্টা করতেছে। তো ওই ছেলেটা যখন যায় তো উনি দেখে যে গর্তে পড়ে গেছে কিন্তু বাঁচার জন্য অনেক আগতি করতেছে। তো উনি যখন গর্তের কাছে গিয়ে দেখে যে হাত শুধু জাস্ট হাত দুটো মানে পানির উপরে থাপড়াই দিছে, তো উনি যখন নিচের দিকে এটা আপনার ফ্লো করে নিচের দিকে তখন দেখে যে দেখার সময় ওই ছেলেটা পড়ে যায়, যে ওই ছেলেটা পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে যে দুটো ছেলে ছিল ওই দুটো ছেলে তো অনেকক্ষণ পরে দেখে অনেকক্ষণ দেখে যে ওই ছেলে উঠতেছে না, তো অনেক নাম ধরে ডাকাডাকি করে, তো না ওঠার কারণে উনি বাসা যায়। বাসা যাই ওই ছেলে বাসা যায় বলে যে ভাইয়া পড়ে গেছে পানিতে, পানিতে উঠতেছে না, তাড়াতাড়ি চলো। যাই দেখে যে আসলে উঠতেছে না, পরে চিল্লাচিল্লি করেন। তো এটা চিল্লাচিল্লি করার পরে লোকজন গুছিয়ে যায়, লোকজন গোছানোর পরে যখন ওনার লাশ তোলার জন্য পানিতে নামে, কিন্তু অনেকে লাশ পায় না, লাশ না পাওয়ার কারণে বেশ 4 থেকে 5 জন নামে। তো যখন ওনার লাশ তোলে পানির থেকে যখন লাশ তোলে তখন ও পানি মানে তোলার পরে ওনার চোখে দেখে যে দুই চোখ দিয়ে ব্লিডিং মানে রক্ত বেরোতেছে দুই চোখ দিয়ে নাক দিয়ে। যখন যদি উনি যদি পানিতে পড়ে যায়, পড়ে যাওয়ার পানি যদি পানি খেয়ে থাকে তাহলে অবশ্যই তার পেটে পানি থাকবে, কিন্তু তার পেটে কোনো পানি ছিল না, পেটে পানি ছিল না। তখন তখন তোলার পরে দেখে যে তার নখ পেট অনেক জায়গায় হাসালানোর দাগ আছে,
আচ্ছা, আপনার বাসাতে ওইখানে যে আপনাকে নিষেধ করা হয়েছিল, এরপর যে আপনি বাসাটা করলেন, এরপরে কোনো সমস্যা হয়েছে?
বাসাতে তখন আর মূলত সমস্যা হয়নি, জাস্ট সমস্যা রয়েছে যে গর্তে ওই ছেলেটা,
যে গর্ত থেকে আপনি মাটি তুলেছিলেন সেই গর্তে ঝামেলাটা হয়েছিল,
মূলত বাসাতে এনে দিয়েছিলাম।
আচ্ছা, কিন্তু আপনার বাসাতে কোনো সমস্যা?
বাসাতে মূলত এরকম সমস্যা নাই।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলোই ইমেল, অনেকগুলোই এখানে কি বলে কমেন্ট পেয়েছি, সেই কমেন্টগুলো আমরা পড়ব। তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুড থিয়েটার এফএম অ্যান্ড ডু ফুড থে।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিন ফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুড থিয়েটার এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আমাকে অলরেডি অনেকে জিজ্ঞেস করছেন যে কক্সবাজারের এপিসোডটা কবে হবে। আমি কিন্তু কক্সবাজারের এপিসোড কবে হবে সেটা বলিনি, আমি বলেছি যে কক্সবাজারের এপিসোড করতে চাই এবং সেজন্য আমাদের ঘটনা দরকার। এই প্রশ্নটা কনেক্ট না করে আপনি যদি ঘটনা পাঠান তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেটা করতে পারবো। সো কক্সবাজার থেকে যদি কক্সবাজার রিলেটেড যদি আমরা পর্যাপ্ত ঘটনা পাই, ডেফিনেটলি আমরা উইল ডু ইট ভেরি সুন। আমাদের সাথে আনিস হাসান আছেন, ঘটনাগুলো খুব ভালো লাগছে লিখেছেন। আমাদের সাথে আছেন জিসান আহমেদ আশিক, এছাড়াও আমাদের সাথে আছেন মারিজ আহমেদ বাপ্পি, আমাদের সাথে আছেন সাইফুল জায়ান, আবু রায়হান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি মাহমুদ হৃদয়, এছাড়াও এমডি শাওন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইফুল জিয়ান, আমাদের সাথে আছেন ওবায়দুল সরকার, এছাড়াও ইমন ইসলাম আমাদের সঙ্গে আছেন, দেলওয়ার হুসাইন বাবু আমাদের সঙ্গে আছেন। অনেকেই ফেসবুকে ঘটনা পাঠাচ্ছেন, আমি বলবো যে কাইন্ডলি আমাদেরকে ঘটনাটা ইমেইল করুন, তাহলে দেখবেন যে অনেক মানে সহজ হবে আমাদের জন্য, কারণ আমরা ইমেইলে সবচেয়ে বেশি অ্যাভেলেবল। তো ইমেইলে ঘটনা পাঠানোর জন্য আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে, আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofoodthe.fm। ইটস ভেরি ইজি, আপনি জাস্ট আমাদের যে পেজটা রয়েছে সেই পেজেও দেখবেন যে ইমেইল করার একটা অপশন আছে, সেই অপশনে গিয়েও আপনি ইমেইল পাঠাতে পারেন, রাইট? আমাদের আলমগীর হোসেন দেখছি যে লিখছেন দুর্গাপুর থেকে, এছাড়াও আমাদের সাথে আছেন শরীফুল আলম জিহান, আমাদের সঙ্গে আছেন শ্রাবণ ইসলাম সাহেব, খুলনা থেকে আছেন আমাদের সঙ্গে, খুলনা বিএল কলেজ থেকে, আমাদের সঙ্গে আছেন শুধু ভয়, এবং আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শফিন বরিশাল থেকে, এবং আমাদের সঙ্গে আছেন তুষার ইমরান, খুলনা এপিসোড হবে কবে এটা জানতে চেয়েছেন, সেই একই প্রশ্ন এবং সেই একই উত্তর। আমাদের সঙ্গে আছেন সাইফুল ইসলাম, এছাড়াও আছেন আমাদের সঙ্গে আরজে রাসেল রাজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহবুবা দীপ্তি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শফিনের কথা বলেছি আমরা, আমাদের সাথে আছেন আরো অনেকেই। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সাথে আজকে বিভিন্ন ভাবে কমেন্ট করলেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার যারা করলেন তাদেরকে প্রথমে ধন্যবাদ দিব, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে তাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন এবং অনেক কষ্ট করে এসেছেন। সবাই আসতে পারেন না, যারা আসেন এখানে তাদেরকে আমি আসলেই আমার অন্তরস্থ মানে অন্তর থেকে থ্যাংকস জানাই। আপনারা আসছেন বলেই ভূত এফএম এতটা পথ এগিয়েছে, এবং আপনারা যদি আসতেই থাকেন তাহলে ভূত এফএম আরো সামনের দিকে এগিয়ে যাবে, এবং সেটাই আমাদের প্রার্থনা যে ভূত এফএম আরো সামনের দিকে এগিয়ে যাক আপনাদের সবার সাথে। তো যাই হোক, পুরোটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করছি সবাই ভালো থাকবেন এবং সবসময় ভালোর দলেই থাকবেন। আজকের মতো আমাদের এই এপিসোডটা ছিল এতদূর পর্যন্তই, এবং আমাদের কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন। তবে যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার মনে করে দিতে চাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofoodthe.fm, উইচ ইজ bhootfm@radiofoodthe.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ভূত এফএমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সুন্দর থাকুন। স্টে টিউনড রেডিও ফুড থিয়েটার এফএম অ্যান্ড ডু ফুড থে। টাটা।